তিন মাস হয়ে গেছে। বিভিন্ন কাজের চাপে অনিলিখার আর দেখা করা হয়নি মিস্টার পাই এর সঙ্গে। মিস্টার পাই পশ্চিমবঙ্গের কল্যাণগড় নিবাসী বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, প্রফেসর শঙ্কুর থেকে কোনো অংশে কম যান না। অজস্র আবিষ্কার, বুদ্ধিমান রোবট লিও তার মধ্যে পড়ে। শুধু একটাই সমস্যা, বেশিরভাগ আবিষ্কার মানুষের কোনো কাজে লাগে না। তবে তার জন্য তো আর তাকে ছোট করা যায় না, প্রচারের বাইরে থাকতে ভালোবাসেন। অনিলিখার বিভিন্ন অভিযানে মাঝে মধ্যেই থাকেন মিস্টার পাই। তাই সেদিন গণেশকে ফোন করেছিল অনিলিখা। গণেশ হল মিস্টার পাইয়ের একমাত্র সেক্রেটারি। একজন পাগল খামখেয়ালি বিজ্ঞানীর যেমন সেক্রেটারির প্রয়োজন, গণেশ একেবারে তেমনটাই। যেন মিস্টার পাই আলাদাভাবে ছাঁচে ফেলে ছেলেটাকে গড়েছেন। সবসময় গায়ে ফর্মাল অফিসের পোশাক, এমনকি অনেক সময় স্যুটটাই পরে মিস্টার পাইয়ের কল্যাণগড়ের বাড়িতে কাজ করে। আচমকা দেখলে যে কেউ ঘাবড়ে যেতে পারে। গণেশ মিস্টার পাইকে যেমন ল্যাবের বিভিন্ন কাজে সাহায্য করে, তেমনি বাজার, দোকান কিংবা মিটিং সেমিনারের শেডিউলও নিজের হাতে সামলায়। গণেশ বলল,
উনি তো বাড়িতে নেই, কয়েক সপ্তাহ আগে আফ্রিকা গেছেন।
আফ্রিকা? হঠাৎ করে কেন, কি বৃত্তান্ত সেসব কিছু বলে যাননি?
আসলে ফোন আসার দুদিন বাদেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। প্রথমে বলেছিলেন যে ইংল্যান্ড যাবেন, পরে আবার বললেন যে আফ্রিকা যাবেন, কিন্তু আফ্রিকা ঠিক কোথায় যাবেন সেটা বলে যাননি। তবে গতকালই চিঠি এসেছে।
চিঠি এসেছে কোথা থেকে?
কঙ্গো।
কোন কঙ্গো? ডিআরসি কঙ্গো নাকি কঙ্গো রিপাবলিক?
সে কি, কঙ্গো আবার দুটো আছে নাকি?
হ্যাঁ, একটা সময় অবধি, খুব সম্ভবত 1800 সালের মাঝামাঝি অবধি দুটোই কিংডম অফ কঙ্গোর অংশ ছিল। তবে তারপরে আলাদা হয়ে যায়, যদিও দুটো দেশের রাজধানীর মধ্যে দূরত্ব খুব কম, প্রায় পাশাপাশি। চিঠিতে কোনো শহরের নাম দেখেছ? নাম বললে বলে দিতে পারবো উনি কোন কঙ্গোতে আছেন।
না, সেটা খেয়াল করিনি, শুধু জানি যে নানান শহরে ঘুরছেন। চিঠিগুলো ভালো করে পড়লে হয়তো বোঝা যাবে।
কিন্তু উনি এসব চিঠি লেখেন কাকে? তোমাকে?
না না, নিজেকেই লেখেন, এই বাড়ির ঠিকানায় পাঠান।
কিন্তু কি জন্য হঠাৎ করে আফ্রিকা গেলেন সে বিষয়ে কিছু তো নিশ্চয়ই জানো।
আপনি ডেভিড অ্যাকসনকে চেনেন? ওনার বহুদিনের বন্ধু, খুব নাম করা জুলজিস্ট। উনি ফোন করে স্যারকে আফ্রিকা আসতে বলেন, মনে হলো গুরুতর কোনো একটা বিষয়।
এমন মনে হলো কেন?
কারণ প্রথম ফোনটার কিছুক্ষণ বাদেই স্যার বললেন যে আফ্রিকা যাচ্ছেন, আর তার ঠিক 3 দশকের মধ্যে টিকিট ভিসার ব্যবস্থা করে বেরিয়ে পড়লেন। অবশ্য ঠিক কিসের জন্য এরকম তাড়াহুড়ো করলেন তা কিন্তু আমি একেবারেই জানি না।
আমার মনে হয় তোমার এই লেখাগুলো একবার পড়ে দেখা উচিত। মিস্টার পাই তোমাকে যথেষ্ট বিশ্বাস করেন, হয়তো তোমারও ব্যাপারটা জানা দরকার। কোথায় গেছেন, কি করছেন, এসব কিছু লেখা থাকতে পারে। আর আমি চেষ্টা করছি এর মধ্যে যদি একদিন যাওয়া যায়, গেলে অবশ্যই পড়ে দেখব।
ঠিকই বলেছেন। আচ্ছা বেশ, কাল পড়ে দেখব। তা আপনি কি কালকে আসছেন?
না, কাল যাচ্ছি না। দেখি, ভাবছি উনি আগে ফিরেই আসুন, তারপরেই না হয়ে যাব।
কথায় বলে মেঘ না চাইতেই জল। সেদিন সন্ধেবেলায় মিস্টার পাইয়ের ইমেল থেকে একটা মেল পেল অনিলিখা। শেষের ধন্যবাদান্তে শব্দটা বাদ দিলে পুরোটাই ইংরেজিতে লেখা, অনুবাদ করলে দাঁড়ায়,
অনিলিখা, আশা করি তুমি ভালো আছো। জানো কি না জানি না, আমাকে হঠাৎ করেই কঙ্গো চলে আসতে হয়েছে। তোমাকে এ ব্যাপারে কিছুই বলতে পারিনি। এখানে এসেছিলাম আমার প্রফেসর বন্ধু ডেভিড অ্যাকসনের জরুরি অনুরোধে। তুমি নিশ্চয়ই ওর নাম আগে শুনেছ। ওর মতো নামি প্রাণীবিদ সারা বিশ্বে খুব কমই আছে। গত 1 মাস ধরে ওর সঙ্গে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর নানান শহরে, কঙ্গোর নানান প্রান্তে ঘুরছি, বেশিরভাগটাই অবশ্য জলপথে। কি অসাধারণ যে এই দেশ তা বলে বোঝানো যাবে না। ধনী হওয়ার সব রকমের সম্ভাবনা ছিল এই দেশের, কিন্তু নৈরাজ্যের জন্য সাধারণ মানুষ যে কতটা গরিব হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। অ্যামাজনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেন ফরেস্ট হিসেবে গ্লোবাল ওয়ার্মিং কমানোর পেছনে কঙ্গোর জঙ্গলের গুরুত্ব কতটা তুমি নিশ্চয়ই তা জানো। তাছাড়া অ্যামাজনের বাইরে এরকম প্রাণী বৈচিত্র্য আর কোথাও আছে কিনা জানি না। নিশ্চয়ই ভাবছো এখানে হঠাৎ করে কেন এলাম, হয়তো কিছুদিন বাদে তুমি নিজেও জানতে পারবে। তুমি যদি আসো নিজেও এতে অংশগ্রহণ করতে পারবে, যাতে এখানে আসতে আগ্রহী হও সেজন্য ওটা আপাতত রহস্যই থাকুক তোমার কাছে। এটুকু বলতে পারি তুমি বিশ্বজুড়ে যত রোমহর্ষক অভিযানে গিয়ে থাকো না কেন, আমার মনে হয় না এই অভিযান তার কোনোটার থেকে কম রোমাঞ্চকর হবে। এখনো অবধি আমরা প্রায় কিছুই বুঝে উঠতে পারিনি, তবে এটুকু বলতে পারি তুমি এলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যেত। আপাতত আমার এক কমন ফ্রেন্ড বিখ্যাত বিজ্ঞানী আর্নেস্ট সলভের বাড়িতে আছি। আর্নেস্টও তোমাকে দেখতে চায়, অনেক কথা শুনেছে তোমার, তুমিও নিশ্চয়ই ওর নাম শুনেছ। তুমি কনফার্ম করলে আগামীকালই তোমার ভিসার জন্য ইনভিটেশন লেটার পাঠিয়ে দেব। তুমি শুধু আসতে পারবে কিনা জানাও, 10 দিনের জন্য এলেই হবে, এই সুযোগ হারাবে না আশা করি। ভালো থেকো, ধন্যবাদ আন্তে, মিস্টার পাই।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন অভিজ্ঞান রায়চৌধুরীর অনিলিখা সিরিজের একটি অ্যাডভেঞ্চার কাহিনী, কঙ্গোর জঙ্গলে অনিলিখা। গল্প পাঠে সৃজন গুপ্ত, অনিলিখার চরিত্রে তৃণাঞ্জনা দাস ও মিস্টার পাইয়ের ভূমিকায় কমলেশ্বর মুখার্জি। শুরু হচ্ছে কঙ্গোর জঙ্গলে অনিলিখা।
চিঠিটা আর একবার পড়ল অনিলিখা। মিস্টার পাইয়ের বেশিরভাগ কাজই খুব অদ্ভুত অদ্ভুত বিষয়কে ভিত্তি করে, আর নির্দ্বিধায় বলা যায় সেসব বিষয়ে উনি বিশ্বের সেরা বিজ্ঞানীদের থেকে বেশ অনেকটাই এগিয়ে আছেন। অনিলিখা জানে কি নিয়ে ইদানিং রিসার্চ করছিলেন মিস্টার পাই। 3 মাস আগের কনভারসেশনটা মনে পড়ল ওর।
আচ্ছা অনিলিখা, একটা মানুষ গড়ে কতটা সময় সোশ্যাল নেটওয়ার্কে থাকে জানো?
এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, তবে শুনেছিলাম বিশ্বের 60% মানুষ নাকি এখন সোশ্যাল মিডিয়ায় আছে, আর গড়ে তারা প্রায় 2.5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকে।
তুমি যে সোশ্যাল নেটওয়ার্ক বলছো তার বাইরেও তো আমাদের সবার একটা সোশ্যাল নেটওয়ার্ক আছে।
কিরকম?
সামাজিক যোগাযোগ, যেখানে আমরা একজন আরেকজনের সঙ্গে মিশি, পাশে বসে গল্প করি, যেটা প্রায় মানব সভ্যতা শুরু থেকেই চলে আসছে। সহজ করে বললে স্রেফ আড্ডা আর কি।
কিন্তু সেটার হিসেব পাওয়া তো খুবই মুশকিল। তাছাড়া আপনি নিজে তো ফেসবুক ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়াতেই নেই, আড্ডাও মানেন না তেমন।
হ্যাঁ তা সত্যি।
তাহলে হঠাৎ এই বিষয়ে জিজ্ঞেস করছেন যে?
মিস্টার পাইয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। চিন্তায় ভরা মেঘলা আকাশে এমন রোদ্দুরের সাক্ষাৎ বড় একটা পাওয়া যায় না।
কি বলেছ, আমি মানুষের সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে একেবারেই ইন্টারেস্টেড নই, ওসব খালি সময় অপচয়।
তাহলে কাদের সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে আপনি ইন্টারেস্টেড?
গাছেদের।
মানে গাছেদের মধ্যে যোগাযোগ?
হ্যাঁ।
মানে একটা গাছ আরেকটা গাছের সঙ্গে যোগাযোগ রাখতে পারে?
অলবত পারে, কিছু গাছের মধ্যে যে সে ক্ষমতা আছে আমি তার প্রমাণও পেয়েছি।
সে তো দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু প্রমাণ কিভাবে পেলেন?
বলছি, তবে এই ক্ষমতা যে সব প্রজাতির গাছে সমানভাবে থাকে তা কিন্তু নয়, কিছু কিছু গাছের মধ্যে বেশি থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অথবা ক্রিসপার টেকনিকের মাধ্যমে এই ক্ষমতা গাছেদের মধ্যে অনেক গুণ বাড়িয়ে দেওয়া যায়। ক্রিসপার টেকনিক কি জানো তো?
হ্যাঁ, ওই তো 2012-তে জেনিফার ডাউড না একটা খারাপ ভাইরাসের ডিএনএ কাটতে গিয়ে যেটা আবিষ্কার করেছিলেন।
এক্স্যাক্টলি, জিন এডিটিং আগেও সম্ভব হতো, কিন্তু পদ্ধতিটা ছিল অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। উনি দেখলেন যে এই ক্রিসপার টেকনিক বা টুল যাই বলি না কেন, সেটা ঠিকভাবে প্রোগ্রাম করলে তার মাধ্যমে যে কোনো ডিএনএ সিকোয়েন্সে পরিবর্তন আনা যায়, যে কোনো জীবিত প্রাণীতে আনা যায়। এমনকি মানুষের ক্ষেত্রেও।
কিন্তু তাতে লাভ কি? মানে এক্ষেত্রে কি জন্য করতে চাইছেন?
কেন, মানুষ দলবদ্ধ হতে পারে, ওরা হলেই মুশকিল। ওরা কিন্তু এখনই এরকম কিছু একটা করে। ধরো তুমি কোনো কেমিক্যাল ব্যবহার করলে যা কোনো একটা গাছের ক্ষতি করবে, অথবা এমন পোকা একটা গাছে ধরল যা সেই গাছের ক্ষতি করছে, তখন সেই গাছ তার নেটওয়ার্কের মাধ্যমে আশেপাশের অন্য গাছেদের জানায়। শুধু আমরা এখনো সেটার খবর পাইনি। এই যা
কিভাবে?
মূলত শেকড়ের মাধ্যমে ওরা যোগাযোগ রাখে, তারপরে তারা একযোগে দলবদ্ধভাবে এমন কোন কেমিক্যাল বার করতে পারে যা সেই পোকাদের মারতেও পারে। তাছাড়া মধুর লোভ দেখিয়ে মৌমাছি বা বোলতা ডেকে আনতে পারে, যারা এলে গাছে ওই পোকাগুলো থাকতেই পারবে না। তাতে মৌমাছি ও গাছ দুপক্ষেরই সুবিধে হয়। এরকম কিছু গাছের সন্ধান কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে।
হ্যাঁ হ্যাঁ, এবারে মনে পড়ছে, রিসেন্ট কিছু রিসার্চ পেপারে আমিও এরকম কিছু পড়েছিলাম। কিন্তু এভাবে যে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে, একটা গাছ আরেকটা গাছকে কোনো তথ্য জানাতে পারে, তা ঠিক জানতাম না।
হ্যাঁ, সেটা আমরাও এখনো পুরোপুরি বুঝিনি, সেটাই আমার এখনকার গবেষণার বিষয়। একই সঙ্গে দেখছি আমি নিজেও কোনোভাবে এই গাছেদের নেটওয়ার্কে ঢুকতে পারি কিনা। ভাবতে পারছো কি হতে পারে তাতে? আমি অনেক গাছের সঙ্গে একসঙ্গে যোগাযোগ রাখতে পারব, তারাও আমার মনের ভাব বুঝতে পারবে।
এ তো দারুণ ব্যাপার, কিছু সাফল্য পেয়েছেন?
কিছুটা পেয়েছি, তবে এখনো অনেক কাজ বাকি।
সেদিন মিস্টার পাইয়ের সঙ্গে অনিলিখার আরো বেশ কিছুক্ষণ কথা হয়েছিল। গাছ নিয়ে মিস্টার পাইয়ের পরীক্ষা নিরীক্ষা তখন অবশ্য প্রাথমিক পর্যায়ে ছিল। তাহলে পরবর্তী পর্যায়ের কিছু পরীক্ষা নিরীক্ষার জন্যই কি মিস্টার পাই আফ্রিকায় গেলেন? কোনো মেজর ব্রেকথ্রু পেয়েছেন? কৌতূহল অনিলিখার ভেতর টক বক করে ফুটছিল। খুব ইন্টারেস্টিং কোনো ব্যাপার না হলে উনি এরকম একটা গবেষণার মধ্যে হঠাৎ করে আফ্রিকা যেতেন না। দুই বিজ্ঞানীর নামই অনিলিখার কাছে পরিচিত। ডেভিড অ্যাকসন বিখ্যাত ব্রিটিশ প্রাণীবিদ, আর্নেস্ট সলভে তো আরো বেশি পরিচিত একটি নাম। কম্পিউটার সায়েন্সের বেশ কিছু ক্ষেত্রে, এমনকি মেশিন লার্নিং এর ক্ষেত্রেও অসাধারণ কাজ করেছেন। কিন্তু উনি ওখানে বসে কি করছেন কে জানে। কঙ্গো বেশ বড় দেশ, 60% জায়গা জুড়ে আছে গভীর বনাঞ্চল, সাভানা তৃণভূমি আছে, উত্তর পূর্ব প্রান্তে আছে বিশাল রেনজোরি পর্বতশ্রেণী, কঙ্গোর রাজধানী কিনশাসা পশ্চিম দিকে, আটলান্টিক মহাসাগরের থেকে খুব বেশি দূরে নয়, সেখানে খুব বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, ভারত থেকে যাওয়া খুব একটা জটিল বিষয় না। ঠিকই বলেছেন মিস্টার পাই, কঙ্গোর মতো দেশে নৈরাজ্য না থাকলে কঙ্গো সব থেকে ধনী দেশগুলির মধ্যে একটা হয়ে উঠতে পারত। কঙ্গো এমন একটা দেশ যেখানে বিশ্বের সর্বাধিক কপার ও কোবাল্টের সঞ্চয়। কোবাল্টের মূল্য আগে কেউ বোঝেনি, কিন্তু ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য ও ফোনের লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য কোবাল্ট এখন অত্যন্ত মূল্যবান আকরিক। সারা বিশ্বের 60% কোবাল্ট উৎপাদন হয় কঙ্গোতে, সেজন্য চীনের প্রচুর ইনভেস্টমেন্টও আছে কঙ্গোতে। অনিলিখার কাজের চাপ আছে, কিন্তু কঙ্গো যাওয়ার সুযোগ বারবার আসে না। এত বড় রেন ফরেস্ট, হাতি, সিংহ, লেপার্ড, গরিলা, ওকাপি, শিম্পানজি, হিপো, এত অজস্র বন্য জন্তু কঙ্গোতে ছড়িয়ে আছে যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না। তাছাড়া মিস্টার পাই যখন পার্সোনালি যেতে অনুরোধ করছেন, ব্যাপারটা যে খুব ইন্টারেস্টিং কিছু হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম একটা জটিল রহস্যের আকর্ষণ এড়িয়ে যাওয়া ওর পক্ষে অসম্ভব। অনিলিখা উত্তর দিতে খুব একটা সময় নিল না, জানিয়ে দিল ভিসা পেলেই সঙ্গে সঙ্গে যাবে। কিন্তু কি ব্যাপারে এই জরুরি তলব, সেটা জানালে আরো ভালো। অবশ্য অনিলিখা জানত অনিলিখার প্রশ্নের উত্তরে মিস্টার পাই এখন আর কিছু বলবেন না, তবে সেটা জানার একটা উপায় আছে। এই জন্য ওর বাড়িতে গিয়ে শেষ কয়েকদিনের ডায়েরি পড়া দরকার, তাতে কিছুটা নিশ্চয়ই আন্দাজ করা যাবে। ১৩ জুলাই, অনিলিখার সম্মতি জানানোর কয়েক ঘন্টার মধ্যেই আরেকটা ইমেল এসেছে মিস্টার পাইয়ের দিক থেকে। কি রহস্য, কি করছেন, কেন গেছেন, উনি কোথায়, এসব ব্যাপারে যথারীতি কোনো উত্তর দেননি। সেটা যে জানাবেন না সেটা অবশ্য অনিলিখা আন্দাজই করেছিল। বলেছেন পূর্ব কঙ্গোর গোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবধি ফ্লাইটের টিকিট কাটতে। সেখান থেকে যেতে হবে মাম্বাসা শহরের দিকে। কিভাবে যেতে হবে সেটাও বলে দিয়েছেন। মাম্বাসা শহরের একটা হোটেলে ঠিকানা পাঠিয়েছেন যেখান থেকে ওরা অনিলিখাকে নিয়ে যাবে। ইমেলে একটা ফোন নম্বর দেওয়া আছে, কিন্তু সেটাতে বেশ কয়েকবার ফোন করেও কোনো উত্তর পাওয়া গেল না। অন্য কেউ হলে এটা অস্বাভাবিক বলে ভাবত, কিন্তু মিস্টার পাইয়ের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। মন দিয়ে কোনো কাজ করতে শুরু করলে ফোনই ধরবেন না, এমনকি মিসড কলও খেয়াল করেন না। সঙ্গে আর্নেস্ট সলভের তরফ থেকে ইনভিটেশন লেটার পাওয়া গেছে, যাতে দ্রুত ভিসা হয়ে যাবে। সেটার অবশ্য দরকার ছিল না। অনিলিখার যা পরিচিতি তাতে পাঁচ দিনে ভিসা পাওয়া শক্ত কিছু নয়। তবে যাওয়ার আগে কিছুটা কৌতূহল নিরসনের দরকার। গণেশকে আগে থেকেই জানানো ছিল। একবার কলিং বেল বাজাতেই গণেশ দরজা খুলে হাজির। পরনে যথারীতি সাদা শার্ট আর লাল টাই। অনিলিখাকে নিয়ে এসে বসালো ড্রয়িং রুমে। তারপরে নিয়ে এলো মিস্টার পাইয়ের ডায়েরির ফাইলটা। পর পর সাদা পাতায় লেখাগুলো খুব যত্নের সঙ্গে ফাইল করে রেখেছে গণেশ। মিস্টার পাইয়ের হাতের লেখাও মুক্তোর মতো, দেখলেই পড়তে ইচ্ছা করে। গণেশ সঙ্গে করে আরও একটা খাতা নিয়ে এসেছে। ডায়েরির কোন পাতা থেকে কোন পাতা অনিলিখা পড়ছে সেই বিষয়ে অনিলিখার একটা স্বাক্ষর রেখে দিল ওই খাতায়। যাওয়ার কয়েকদিন আগে থেকে শুরু করে শেষ লেখা, যেটা কিনা কয়েকদিন আগে এসেছে, সেটা অবধি যত্ন সহকারে পড়তে শুরু করল অনিলিখা।
বেশ কয়েক প্রজাতির গাছ নিয়ে কাজ করে খুব একটা সাফল্য না পেয়ে শেষে গত কয়েক সপ্তাহ একটা অশ্বত্থ গাছের চারা নিয়ে কাজ করছিলাম। আমার উদ্দেশ্য ছিল কোনোভাবে কি একটা অশ্বত্থ গাছের মধ্যে এমন ক্ষমতা আনা যায় যাতে সেই গাছ আমার মতো মানুষের সঙ্গে কথা বলতে পারে, বা একই সঙ্গে সেই গাছ তার আশেপাশের গাছের সঙ্গে ভাব বিনিময় করতে পারে। গত কয়েকদিন ধরেই মনে হচ্ছিল এই ব্যাপারে কিছুটা সাফল্য আসছে। আমি ওর ভাষা যেন বুঝতে পারছিলাম, আর ও আমার ভাষা, এমনকি কোন কোন রং ওর পছন্দ, কিরকম শব্দ ওর পছন্দ, যেমন ধরা যাক কাকের ডাকছি ওর বিশেষ পছন্দ সেটা পর্যন্ত ও আমাকে জানাতে পারছিল, ও কোন কোন গাছ পছন্দ করে সেটাও আমি জানতে পারছিলাম। তুলসী গাছ যে ওর বিশেষ পছন্দের সেটার প্রমাণ পেলাম যখন দেখলাম কোথা থেকে জানি ওর চারিদিকে তিনটে ছোট ছোট তুলসী গাছের চারা গজিয়েছে। কিন্তু এটাও কিভাবে করছে বোঝার চেষ্টা করছিলাম, কাল উত্তর খুঁজে পেয়েছি। ও অন্য অনেক গাছের সঙ্গে যোগাযোগ করতে পারছে, এমনকি খুব সম্ভবত চড়ুইদের সঙ্গেও। জিন এডিটিং এর মাধ্যমে এই গাছের মধ্যে যে এভাবে অন্য গাছের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা এতটা বাড়ানো যাবে আমি ভাবতে পারি। পরে মনে হল যাবে নাই বা কেন, হিন্দু বা বৌদ্ধ ধর্মে এই অশ্বত্থ গাছকে দেবতা হিসেবে পুজো করা হয়েছে। আমি এসব বিষয় না মানলেও হিন্দু শাস্ত্র মতে এই গাছের নিচে কৃষ্ণের মৃত্যু হওয়ার পর থেকে কলিযুগ শুরু হয়। ব্রহ্মা নাকি এই গাছের শিকড়ে থাকে, কাণ্ডে থাকে বিষ্ণু, আর শিব থাকে গাছের পাতায়। বুদ্ধের সেই বোধিবৃক্ষ ছিল অশ্বত্থ গাছ। তাহলে কি গাছের সত্যি কিছু অসামান্য ক্ষমতা আছে যা মুনি ঋষিরা জানতেন? তবে সেটা যাই হোক না কেন, এই গাছের মধ্যে যে ভাব বিনিময়ের ক্ষমতা অনেক গুণ বাড়ানো গেছে সেটা এখন প্রমাণিত। এরকম একটা বৈপ্লবিক আবিষ্কার অনেক হিসেব বদলে দিতে পারে। এ নিয়ে এর থেকে বেশি এখানে লিখব না, এটা তো আর সাইন্টিফিক জার্নাল নয়। আমি দিনে দুবার ইমেল চেক করি। আজ দুপুরে খাওয়ার পর চেক করতে গিয়ে দেখি আমার অত্যন্ত প্রিয় বন্ধু জুলজিস্ট ডেভিড অ্যাকসনের থেকে একটা মেইল এসেছে। শুধু যে এসেছে তাই নয়, তার সাবজেক্ট লাইন এমন যে পুরোটা না পড়ে থাকা যায় না। ডেভিড লিখেছে, আর্জেন্ট, লেট আস ট্রাভেল টু কঙ্গো। ইমেলটা পড়তে বিষয়টা বুঝলাম। কঙ্গোর কয়েকটা জায়গায় বিশেষ কিছু উপজাতির মানুষদের মৃত্যু হচ্ছে, বিশেষ করে পিগমিদের মধ্যে মৃত্যুর হার খুব বেশি। এটা খুব অস্বাভাবিক। পিগমিরা কঙ্গোর সব থেকে আদিম আদিবাসী। প্রায় 80,000 বছর ধরে এরা কঙ্গোর গভীর জঙ্গলে থাকে। যখন কঙ্গো বেলজিয়ান সরকারের অধীনে ছিল, সেই সময় অনেক পিগমি মারা যায়। তখন গাড়ির টায়ারের জন্য রাবার গাছের সাংঘাতিক চাহিদা। বেলজিয়ানরা সেই রাবার গাছের সন্ধান পায় কঙ্গোতে, যাতে বেশি পরিমাণে রাবার উৎপাদন করা যায়। সেজন্য ওরা পিগমিদের উপর নির্মম অত্যাচার করতেও দ্বিধা করেনি। যতটা রাবার সংগ্রহ সম্ভব, তার থেকে কম হলে হাত কেটে নিত। যখন বিষয়টা সর্বসমক্ষে আসে, তখন সম্রাট দ্বিতীয় লিওপোল্ড বলেও ছিলেন যে তিনি নাকি এসব বন্য মানুষদের সভ্য করার চেষ্টা করছেন। রাস্তাঘাট কিছুটা তৈরি করলেও এই সভ্য করার নামে যে অত্যাচার ওরা করেছিল, তাতে প্রায় 15 লক্ষ পিগমি মারা যায়। এজন্য এখনো এখানকার সহজ সরল পিগমিরা সাদা আদমিদের সহজে বিশ্বাস করে না। বেলজিয়াম এসব লুটপাটের মাধ্যমেই তখন বিশ্বের অন্যতম ধনী দেশ হয়ে ওঠে। সেই রকম কিছু কি হচ্ছে আবার? হতে পারে পিগমিরা যেখানে থাকে সেসব জায়গায় নতুনভাবে কোবাল্ট বা কোনো দামি খনিজের সন্ধান পাওয়া গেছে, সেই জন্যই ফের ওদের মারা হচ্ছে। কিন্তু না, এখানে শুধু যে ওরা মরছে এমন নয়, আরও অন্য উপজাতির মানুষও মরছে। এছাড়া আরও অনেক জীবজন্তুর রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে সিংহের মতো শক্তিশালী প্রাণীও আছে কিংবা গরিলাও আছে। এসব কারণে ডেভিডকে অন্তত 3 মাসের জন্য কঙ্গো যেতে হবে। আমাকেও ইমিডিয়েটলি আসতে বলেছে। বহু বছর আগে আমি একবার কঙ্গো যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম, সেটা ওর এখনো স্পষ্ট মনে আছে। মেলটা 2 বার পড়লাম। যদিও কাজের খুব প্রেশার, তবু এরকম সুযোগ ছাড়ার কোনো মানে হয় না। বিশেষ করে ডেভিডের মতো প্রাণীবিদকে কঙ্গোতে সঙ্গী হিসেবে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তাছাড়া রহস্যটাও নেহাত সহজ মনে হচ্ছে না।
এরপর 8ই জুন কল্যাণগড়।
যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছি, ডেভিডকে সে কথা জানিয়েও দিয়েছি। ঠিক করেছি সঙ্গে করে আমার অশ্বত্থ গাছটাকে নিয়ে যাব। নিশ্চিতভাবে বলতে পারি এরকম আশ্চর্য গাছ ডেভিড ইতিপূর্বে দেখেনি। ওর জানা অনেক বুদ্ধিমান প্রাণীর থেকে আমার এই অশ্বত্থ গাছ এগিয়ে আছে। কঙ্গো নিয়ে কিছুটা জানা থাকলেও আরো কিছু বই পড়ে নিলাম। 300 মতো উপজাতি এখানে আছে। ফ্রেঞ্চের বাইরে 4টে স্বীকৃত সরকারি ভাষা। আমি ফ্রেঞ্চ ভালোই জানি, সেজন্য কথা বলতে বিশেষ অসুবিধে হবে না। আমাকে প্রথমে যেতে হবে কিনশাসা, DRC কঙ্গোর রাজধানী। ওখানেই ডেভিড আমার জন্য অপেক্ষা করবে। তারপরে আমরা একসঙ্গে কঙ্গোর বিভিন্ন গ্রাম আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে রহস্যের অনুসন্ধান করব। অনিলিখাকে সঙ্গী হিসেবে পেলে খুব ভালো হতো, তবে এই অভিযানে ওকে এখনই ডাকা ঠিক হবে না। ওখানে গিয়ে দরকার বুঝে ওকে ডাকা যাবে।
১৬ জুন কিনশাসা কঙ্গো সন্ধ্যে 6টা।
গতকাল রাতে কলকাতা দুবাই কিনশাসা হয়ে কঙ্গোয় পা রেখেছি। কিনশাসা কলকাতা থেকে খুব একটা আলাদা কিছু নয়, একই রকম বিশৃঙ্খলা, একই রকম ধনী দরিদ্র বৈষম্য। শুধু একটা জিনিস চোখে পড়াল, তা হল চীনের ইনভেস্টমেন্ট। রাস্তা থেকে ব্যবসা, সবেতে চীনের উপস্থিতি দেখার মতো। মনে হয় পুরো কঙ্গোকে আগামী দিনে চীন তার একটা উপনিবেশ হিসেবে গড়ে তুলবে। হিল্টন কিনশাসা হোটেলে লাঞ্চে ডেভিডের সঙ্গে দেখা হল। কথা বলে যা বুঝলাম, বিভিন্ন উপজাতির প্রায় 2,000 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ব্যান্টু উপজাতির মৃতের সংখ্যা প্রায় 300, তবে সবথেকে বেশি পিগমিদেরই মৃত্যু হয়েছে, প্রায় 1,500 মতো। এখন সংখ্যায় অনেক কমে মোটে 6 লাখ পিগমি আছে DRC কঙ্গোতে। এরা এখানে আছে প্রায় 80,000 বছর ধরে। জঙ্গলকে এদের থেকে ভালো কেউ চেনে না। কিন্তু হঠাৎ কি হল যে এরা এত দ্রুত হারে বন্য জন্তুর হাতে সবাই আক্রান্ত হচ্ছে? একই সঙ্গে বেশ কয়েকটা সিংহ, গরিলা, হাতি, হিপো মারা গেছে। এসব অত্যন্ত শক্তিশালী জন্তুকে কে মারতে পারে? এ বিষয়ে যাতে অহেতুক কোনো প্যানিক সৃষ্টি না হয় সেজন্য সরকার সব রকম গোপনীয়তা অবলম্বন করেছে। এমনকি মৃতদের কোনো ছবি তোলা ও অন্য কাউকে সেটা পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ডেভিডকেও সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এ বিষয়ে কোনো খবর অন্য কেউ জানতে না পারে। এমনিতে এখানে এতটাই ঘন জঙ্গল যে তার মধ্যে দিয়ে যাতায়াত বেশ কঠিন। কয়েকটা গ্রামে গিয়ে আশেপাশের জঙ্গলের মধ্যে একটু এগোতেই সেই অভিজ্ঞতা হল। যখনই এসব জায়গায় কোনো রাস্তা তৈরি হয় তখনই চোরা শিকারীদের কাজ অনেক সহজ হয়ে যায়। সেজন্যে যেখানেই এরকম রাস্তা হচ্ছে সেখানে হাতির সংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে। একটা বড় অংশের গ্রামের মানুষ এখন রোজগারের আশায় চাষবাসের কাজ ছেড়ে শহরগুলোতে চলে যাচ্ছে, মূলত খনি আর ফ্যাক্টরিতে কাজ করার জন্য। বহু বছর ধরে ডিআরসি কঙ্গোতে, বিশেষ করে পূর্ব কঙ্গোতে সিভিল ওয়ার চলছে। আপাতত সব ঠিক থাকলেও উপজাতি মৃত্যুর কারণে আবার বড় রকমের সামাজিক অস্থিরতা শুরু হতে পারে। এমনিতেও কঙ্গো বেসিনের যেদিকে মৃত্যু বেশি হচ্ছে সেসব এলাকা থেকে প্রতিবেশী দেশ ইউগান্ডা বা রোয়ান্ডা বেশি দূরে নয়। ইউগান্ডার সাথে ডিআরসি কঙ্গোর সম্পর্ক বহুদিন ধরে তলানিতে এসে ঠেকেছে। ওদের মদতে নানান মিলিটেন্ট বিদ্রোহীদের গ্রুপ উত্তর পূর্ব কঙ্গোতে হত্যা, অপহরণ, চোরাচালান হামেশাই করে থাকে। এসব হত্যার পেছনে তাদের হাত নেই তো। হঠাৎ কফি খেতে খেতে ডেভিল বলল,
মুকেলে বেম্বের কথা শুনেছ?
প্রাণীবিদ হয়ে তুমি শেষে এসব উপকথায় বিশ্বাস করছো নাকি? তাছাড়া সেসব যে নেই তা তো প্রমাণিত হয়ে গেছে। এখানে একটু মুকেলে বেম্বের কথা বলে দিই। যারা এসব জঙ্গলের আদিম আদিবাসী তাদের গল্পে উপকথায় বহুবার এই প্রাণীর উল্লেখ পাওয়া যায়। অর্ধেক ডাইনোসর, অর্ধেক হাতির মতো দেখতে একটা জীব। হাতির মতো সাইজ, লম্বা গলা, লেজটা কুমিরের মতো, সেই রকমই শক্তিশালী। মাথাটা বরং সে তুলনায় বেশ ছোট। তা বললাম, তাকে তো অনেকটা মেসোজোয়িক সময়ের সরোপরদের মতো দেখতে, কি তাই তো? কিন্তু এত বছর পরে কি আর সেরকম প্রাণী থাকতে পারে?
কঙ্গোর জঙ্গল হল রিয়েল লাইফ জুরাসিক পার্ক। এখানে যত ধরনের প্রাণী আছে তার হয়তো 10% সঙ্গে আমাদের এতদিনে পরিচিতি গড়ে উঠেছে।
বলো কি?
ইয়েস, কারণ কঙ্গোর জঙ্গলের মাত্র 10% অংশেই এখনো পর্যন্ত আমরা যেতে পেরেছি। বাকি 90% যে কি প্রাণী আছে সেটা আমাদের কাছে পুরোটাই রহস্য। এখানকার কোন দুর্ভেদ্য জঙ্গলে মুকেলে বেম্বের মতো জীব থাকলে আমি অন্তত অবাক হব না। এত দুর্গম জঙ্গল, অশান্ত এলাকা, ঘন বন, উপযুক্ত রাস্তার অভাব, এসবের জন্য লোকে কঙ্গোর কতটুকুই বা দেখেছে? কিছুই না। অনেকবার মুকেলে বেম্বের ফুটপ্রিন্ট পাওয়া গেছে, ব্রন্টোসরাসের মতো ডাইনোসরদের সঙ্গে মিলও আছে। এখানকার কিছু ব্যাম্বুটি উপজাতির লোক এদের সঙ্গে হিপোর মারপিটও দেখেছে। গত 20 বছরে প্রায় খান 30-এক অভিযান হয়েছে এই প্রাণীর সন্ধানে। কে জানে সেরকম কোন প্রাণী কি এসব হত্যার পিছনে আছে?
বিকেলে আমি আর ডেভিড শহরটা একটু ঘুরে দেখতে বেরিয়েছিলাম। কয়েকটা জিনিস বলার, সামান্যতম সুযোগ পেলেই এখানকার মানুষজন যেভাবে নাচতে শুরু করে দেয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। রাস্তায় একটা লোক ড্রাম বাজাচ্ছিল, দেখলাম সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন তার বাজনা সুরে দূরে দূরে নাচ করতে শুরু করে দিয়েছে। ব্যস্ত রাস্তায় কিছুক্ষণের মধ্যেই যানজট শুরু হয়ে গেল। এখানে রাস্তায় বেশ অন্যরকম একটা সাইকেল দেখলাম, চিকুরু বাইসাইকেল, একটু বেশি লম্বা চওড়া। ইচ্ছে ছিল চড়া, ডেভিডের প্রবল আপত্তিতে চড়া হল। আমাদের কল্যাণগড়ের ভ্যানে চড়লে কি বলতো কে জানে। বেশ কয়েকটা জায়গায় হেনরি স্ট্যানলি স্ট্যাচু চোখে পড়ল। এই বেলজিয়ান অভিযাত্রীর জন্যই কঙ্গো পশ্চিমী দুনিয়ার সামনে আসে। আমি ওর বই দ্য ডার্ক কন্টিনেন্ট পড়েছিলাম, মূলত তার লেখা পড়েই
এই অজানা অন্ধকারে ঢাকা দেশের বিশাল সম্ভাবনার কথা বুঝতে পারে বেলজিয়ানরা। ও হ্যাঁ, বেলজিয়ান বলতে মনে পড়ল, আর্নেস্ট সলভের সঙ্গে আমাদের দুজনেরই বহুদিনের আলাপ। আর্নেস্ট সলভের মতো প্রতিভাবান বিজ্ঞানী খুব কমই দেখেছি। ডেভিড প্রায়শই বলে যে এখনকার বিজ্ঞানের স্পেশালাইজেশনের যুগে শুধু আমি আর আর্নেস্ট নাকি একমাত্র বিজ্ঞানী যাদের কাজ নানা ক্ষেত্রে ছড়িয়ে আছে। কথাটা সত্যি। কয়েক বছর আগে শুনেছিলাম আর্নেস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কিছু অসামান্য কাজ করছে। তারপরে শুনলাম গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য কিভাবে এআই কে ব্যবহার করা যায় তা নিয়ে গবেষণা করছে। এই কয়েক মাস আগে আবার অন্য একটা গবেষণায় ওর নাম দেখলাম। নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনে পড়লাম ও নাকি ক্রিসপারের সাহায্যে জিন এডিটিং করার জন্য এআই কে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে বেশ কিছু গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ করেছে। আমার সঙ্গে দেখা হলে এই অশ্বত্থ গাছটাকে দেখাবো। ও হয়তো জানেও যে আমার এই বিষয়ে অনেক রিসার্চ আছে। ও আছে পূর্ব কঙ্গোর এক প্রত্যন্ত গ্রামে। সেখান থেকেই গত কয়েক বছর ধরে গ্লোবাল ওয়ার্মিং এর উপরে কাজ করছে। বেলজিয়ামের ছেলে এখানে বসে কেন কাজ করছে সে প্রশ্নটা যে মাথায় আসেনি তা নয়, তবে তার পরেই মনে হল যে কঙ্গো দীর্ঘদিন ধরে বেলজিয়ামের কলোনি থাকায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক খুবই গভীর। দুটো দেশেই ফ্রেঞ্চ প্রধান ভাষা। তাছাড়া গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব বোঝার জন্য কঙ্গোর জঙ্গলই হল আদর্শ জায়গা। ডেভিডের সঙ্গে ওর কথা হয়ে গেছে। আমরা যাতে ওর বাড়িতে যাই সেজন্য অনেকবার বলেছে। আমরা ঠিক করেছি যখন ইতুরি জঙ্গলের দিকে যাব তখন ওর বাড়িতে গিয়ে কয়েকদিন থাকব। কিনশাসায় পরবর্তী কয়েকদিনে আমাদের কাজ হবে কঙ্গোর কোথায় কি ঘটনা ঘটছে সেসব তথ্য দেখে কোথায় যাব সেসব প্ল্যান করা, সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলা, আর এই অভিযানে যাওয়ার জন্য সঠিক টিম নির্বাচন। গতকাল কিনশাসা থেকে ফ্লাইটে এখানে এসেছি। এখান থেকে আগামীকাল সকালে আমরা জলপথে যাব লিসালা। 11 দিনের যাত্রা। আমাদের প্রায় 30 মিটার লম্বা নৌকোয় দুটো শক্তিশালী ইঞ্জিন আছে, একটা ছোট ফ্রিজও আছে, জেনারেটরও আছে। পথে আমরা রোজ কোন না কোনো গ্রামে থামব, গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো। এখানে এদের সঙ্গে কথা বলতে গেলে স্থানীয় ব্যান্টু ভাষা জানতে হতে পারে, সেজন্য অবশ্য আমাদের সঙ্গে দোভাষীও আছে যারা আমাদের ফ্রেঞ্চে অনুবাদ করে বলবে। এর মধ্যে বেশ কিছু গ্রামে হতাহতের খবর আছে, তাতে অনেকে চাষবাসের জন্য বা শিকারের জন্য গ্রামের সামান্য বাইরেও নিশ্চিন্ত হয়ে যেতে পারছে না। এদের সঙ্গে সরাসরি কথা বললে অনেক নতুন তথ্য পাওয়া যেতে পারে। আজ তাঁবুতেই রাত কাটানোর ব্যবস্থা হয়েছে, তবে এখানে যেমন গরম তেমন স্যাঁতস্যাঁতে, মাঝে মধ্যেই হঠাৎ করে ঝেপে বৃষ্টি আসছে। আজ সারা রাত ঘুম আসবে কিনা সন্দেহ, তবে মশা নিয়ে চিন্তা নেই। মশা টানানোর জন্য আমার আবিষ্কার একটা মশা দূরীকরণ স্প্রে এনেছি, তাতে মশারা আমার 10 মিটারের মধ্যেও আসতে পারবে না। ইচ্ছে আছে এর রসায়নটা আমি কঙ্গো সরকারের হাতে বিনামূল্যে তুলে দেব, যাতে তা ম্যালেরিয়া কমাতে আগামী দিনে কাজে লাগে।
26 জুন পথে কোনো এক গ্রামে।
কাল রাতে যা অভিজ্ঞতা হল তা চিরকাল মনে থাকবে। শুরু থেকেই বলি, গত কয়েকদিন লেখা সময় হয়নি। এমবান্ডাগা থেকে আমরা জলপথে রওনা হই। আমাদের নৌকায় আমি, ডেভিড ছাড়াও দুজন মাঝি, একজন দোভাষী, একজন উদ্ভিদবিদ, তিনজন স্থানীয় ব্যান্টু শিকারী ও দুজন রান্নার লোক ছিল। কঙ্গোর এই জলে কিছু কিছু জায়গায় মারাত্মক ঘূর্ণিস্র। প্রতি বছর এই নৌকাডুবিতে বেশ কিছু মৃত্যু হয়। আমাদের ইচ্ছে ছিল পথে আমরা যেসব গ্রামে থামব সেখানে তাদের আশেপাশের জঙ্গলের গভীরেও কিছুটা যাব, কি হচ্ছে বোঝার জন্য। সেজন্যই তিনজন শিকারী সঙ্গে নিয়েছি, আর আছে আমার সঙ্গে আসা সেই অশ্বত্থ গাছটা। বেশ খানিকটা বড় হয়ে গেছে বলে একটা বড় টবে করে সঙ্গে নিয়ে এসেছি। ইচ্ছে আছে আর্নেস্ট সলভেকে দেখানোর। সেই আবিষ্কারের গুরুত্ব বুঝবে। প্রথম কয়েকদিন আমরা যেসব গ্রামে থেমেছি সেসব গ্রামে কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু এখনো অবধি হয়নি। তবে কথা বলে বুঝেছি জঙ্গলের গভীরে কিছু কিছু জায়গায় এরকম যে কিছু ঘটনা ঘটছে সে খবর ওদের কাছেও এসেছে। এখনো এরা সাদা মানুষদের শুধু অবিশ্বাস করে যে তাই নয়, ভয়ও পায়। গ্রামের বেশিরভাগ লোকই আমাদের মতো মানুষ বেশি দেখেনি বা মেশেনি, সেজন্যে আমাদের আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় নৌকা থামিয়ে গ্রামের হাট থেকে এইসব রকম টাটকা শাকসবজি মাছ মাংস সংগ্রহ করছি। গ্রামের প্রধান ও আরো কয়েকজনের সঙ্গে কথা বলে কোথায় কি হচ্ছে জানার চেষ্টা করছি। ওদের সঙ্গে কথা বললে কিভাবে ওদের জীবনযাত্রা এখন পাল্টেছে সেসব অনেক কিছুই জানতে পারি। রাতটা গ্রামে কাটিয়ে আবার ভোরে উঠে নৌকো করে পরের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গতকাল দুপুরে আমরা যে গ্রামে পৌঁছলাম, তীরে এসে নামতেই অন্য জায়গার মতোই অনেক গ্রামবাসী আমাদের ঘিরে দাঁড়াল। তাদের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চাও আছে। আমাদের সম্বন্ধে সবার খুব কৌতূহল, সেটা স্বাভাবিক। এসব গ্রামে পর্যটক সাধারণত আসে না, এটা অন্য সব গ্রামেও দেখেছি, কিন্তু এখানে সবাই যেন কিরকম উত্তেজিত আর ভীত সন্ত্রস্ত। সবাই যেন আমাদের কিছু বলতে চায়, কিসব যেন বলছেও চেঁচিয়ে চেঁচিয়ে। পরে কি হয়েছে বুঝলাম, গ্রামের আটজন চাষি গতকাল বিকেল থেকে নিখোঁজ। রাতে ফিরে না আসায় সকালে গ্রামবাসীরা আশেপাশের চাষের জমি জঙ্গলে খোঁজ করতে গিয়ে প্রথমে কিছুই পায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পরে একটা বড় মেহগনি গাছের ডালে একজনের শরীরের টুকরো পেয়েছে। খোঁজ করতে দেখা যায় এরকম বাকিদেরও শরীরের টুকরো আশেপাশের আরো কিছু গাছে ছড়িয়ে আছে। শরীরের বেশিরভাগ অংশ মিসিং থাকলেও চিনতে অসুবিধে হয়নি। কোনো বড় প্রাণীকে মেরে তার দেহ গাছের এত উঁচু ডালে নিয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র লেপার্ডদের থাকে, কিন্তু লেপার্ড কখনো এতজনের একটা মানুষের দলকে আক্রমণ করে না, ভয় পায়, এড়িয়ে চলে। তাছাড়া দেহ কিছুটা খেয়ে ফেলেও বাকিটা ফেলে চলে যায় না। অর্থাৎ এখানে খাদ্যর জন্য নয়, শুধুই মানুষ মারার জন্য কাজটা করা হয়েছে, যেটা লেপার্ডরা সচরাচর করে না। ডেভিড অবশ্য মৃতদেহ ও আক্রমণের ধরন দেখে বলল,
লেপার্ড হতেও পারে, একাধিক লেপার্ড একসঙ্গে এই কাজ করতেই পারে, কিন্তু লেপার্ড তো এরকম দল বেঁধে ঘোরে না। আমাদের অজানা কিন্তু অত্যন্ত শক্তিশালী কোনো প্রাণীও হতে পারে।
হঠাৎ আবার সেই সম্ভাবনাটা মনে এল, মুখে এলে মেমবে নয় তো। আত্মরক্ষার জন্য আমাদের সবার কাছেই একটা করে রাইফেল আছে, কিন্তু সম্মুখ সমরে সেটা কতটা কাজে আসবে কেউ জানে না। গ্রামে ফিরে এসে নানান কথাবার্তার পরে রাতে খেতে খেতে প্রায় দশটা হয়ে গেল। আমাদের জন্য গ্রামবাসীরাই রান্না করে দিয়েছে। খাওয়ার পরে আমরা যে যার তাঁবুতে ঢুকে পড়লাম। তখন ঠিক কটা হবে জানি না, হঠাৎ মনে হল তাঁবুর মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্লিপিং ব্যাগ ছেড়ে উঠে পড়তেই মনে হল ঠিক তাঁবুর বাইরে কিছু একটা দাঁড়িয়ে আছে। তারপরেই আওয়াজটা পেলাম, নোক দিয়ে যেন আমার তাঁবুটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। পরক্ষণেই মনে হল সেই ফাঁকটা দিয়ে কি যেন ঢুকে আসছে তাঁবুর ভেতরে। মাথার কাছে রাইফেলটা ছিল, মুহূর্তের মধ্যে ওই আগন্তুককে লক্ষ্য করে গুলি চালিয়ে দিলাম। একবার নয়, পর পর তিনবার প্রাণীটা সঙ্গে সঙ্গে তাঁবু থেকে বেরিয়ে গেল। বন্দুকের আওয়াজে সবাই উঠে পড়েছে। আমরা তাঁবুর বাইরে এসে দেখলাম বেশ কয়েকটা পায়ের দাগ। যেই এসে থাকুক একা আসেনি, ওদের বেশ বড় একটা দল এসেছিল। একটা যে আবার গুলিতে বেশ জখম হয়েছে তা চাপ চাপ রক্ত দেখেই বোঝা যাচ্ছে। খানিক বাদে জানতে পারলাম আমাদের এক রাঁধুনিকে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে গ্রামবাসীদের মধ্যেও আরো অনেকে উঠে পড়েছে। এক ঘন্টার মধ্যে বোঝা গেল তিনজন গ্রামবাসী উধাও। তারা হয়তো মাটির ঘরের বাইরের দাওয়ায় শুয়ে ঘুমোচ্ছিল। বাকি রাতটা আমার আর ঘুম এলো না। সকালে উঠেই লিখছি, লিখতে গিয়ে বারবার একটা জিনিসই মনে হচ্ছে। ভাগ্যিস ঠিক ওই সময় তাঁবুর মধ্যে দমবন্ধ লাগছিল, তাই টের পেয়েছিলাম। তা না হলে কিন্তু হঠাৎ করে তাঁবুর মধ্যে দমবন্ধ লাগলো কেন? আগে বা পরে তো এরকম হয়নি। ঠিক তখনই কিছু দূরে রাখা অসত্য গাছটার দিকে চোখ পড়ল। ওই কিছু করেছে যাতে আমার ঘুম ভেঙে যায়? কোন বিষাক্ত গ্যাস বের করে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে? জানি না, একটা অসত্য গাছ কি এতটা বুদ্ধিমান হতে পারে? কোথাও একটা পড়েছিলাম, বেঁচে থাকার চেয়ে অনিশ্চিত আর কি আছে? হঠাৎ সেটা মনে পড়ে গেল।
6 জুলাই, পিগমিদের কোনো এক গ্রামে।
গত কয়েকদিনে বেশ কয়েকটা গ্রামে গেলাম। কিছু কিছু গ্রামে ভিন্ন উপজাতির লোকেদের সঙ্গে কথা বলার সুযোগও এল। একটা অস্বাভাবিক কিছু যে হচ্ছে পুরো কঙ্গো বেসিন জুড়ে, তা নিয়ে সন্দেহ নেই। একটা গ্রামের থেকে কিছু দূরে একটা জঙ্গলে এক সিংহ আর তিন সিংহীর একই সঙ্গে মৃত্যু হয়েছে। তাদের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে। এরকম সিংহের দলকে মারার ক্ষমতা আফ্রিকার কোন চেনাজানা প্রাণীর আছে বলে মনে হয় না। ডেভিড তাদের দেহাবশেষ অনেকক্ষণ দেখে শুধু একটা কথাই বলল,
গড, সামথিং এক্সট্রিমলি আননেচারাল ইজ হ্যাপেনিং।
3 দিন আগে আমরা এই গ্রামে এসে পৌঁছেছি। এদের সবার উচ্চতা গড়ে 4.5 ফুটও হবে না। সাম্প্রতিক একটা রিসার্চে দেখা গেছে যে এদের উচ্চতা কম হওয়ার বড় কারণ রেন ফরেস্টে ক্ষতিকর জীবাণু অনেক বেশি থাকে। এসব ক্ষতিকর মাইক্রোবের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে জিন দায়ী, সেই জিনই এদের উচ্চতা বাড়তে দেয় না। শুনলাম এদেরও একটা 7 জনের দল কয়েকদিন আগে শিকারে গিয়ে আর ফেরেনি, পরে তাদের ছিন্ন ভিন্ন দেহ দেখতে পেয়েছে। বাইরে আনন্দে মেতে থাকলেও অনেকের ইসের জন্য খুব মন খারাপ। শুনলাম তাদের দেহাবশেষ নাকি মাটিতেই পড়েছিল। ওরা বলল ওদের মনে হয়েছে এই আক্রমণ করেছে কোনো বড় শিম্প্যান্সির দল।
8 জুলাই,
এই কিছুক্ষণ আগে আর্নেস্ট সলভের নির্দেশ মতো আমরা জলপথে এক নামহীন ছোট গ্রামে এসে পৌঁছেছি। কিছুক্ষণ আগেই আর্নেস্ট সলভে ও 2 জন কর্মচারীকে সঙ্গে নিয়ে এসেছে, সঙ্গে একটা জিপ। ওর বাড়িতে শুধু আমি আর ডেভিডই যাচ্ছি, বাকি দল আমরা আগেই ছেড়ে দিয়েছি। আমরা এখন ওর জিপে করে মাইল 10 যাব, তারপর 2 মাইল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথ। গভীর জঙ্গলের মধ্যে এরকম পাণ্ডব বর্জিত জায়গায় যে কেউ রিসার্চ করতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে তো বছরের পর বছর নতুন কোনো লোকের মুখই দেখা যায় না। শুনলাম ও রিসার্চ সংস্থা অবশ্য ইউএনএর থেকেও আরো বড় কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে খুব বড় ফান্ডিং পেয়েছে। এখানে একটা ছোট্ট দোকানে বসে কফি খেতে খেতে ওর সঙ্গে কথা হল। ও এখন গ্লোবাল ওয়ার্মিং এর রিসার্চ নিয়ে খুব ব্যস্ত আছে। গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য এক অসাধারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলও তৈরি করেছে শুনলাম। এই একই মডেল ও নাকি আর একটা রিসার্চের জন্য ব্যবহার করেছিল। কিভাবে কাজ করবে জিজ্ঞেস করতে ও শুধু বলে উঠল,
এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলটা যে কোনোভাবে গ্লোবাল ওয়ার্মিং যাতে কমানো যায় সেজন্য তৈরি করা। শুধু যে বিভিন্ন উপায় বাতলাবে তাই নয়, তার জন্য যা কিছু দরকার, উপযুক্ত পরিবেশ পেলে তার অনেক কিছুই করতে পারে।
এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলটা চালানোর জন্য অনেক বড় বড় কম্পিউটার সার্ভার লাগে, যা সবই শুনলাম ওর বাড়িতেই রাখা। এই মডেলকে অন্য সবকিছুর থেকে আলাদা ও সুরক্ষিত রাখার জন্যই এই রকম ব্যবস্থা করেছে। ওকে দেখে ভীষণ ক্লান্ত মনে হচ্ছিল, হওয়া স্বাভাবিক। এ ধরনের যুগান্তকারী কাজ একা চালিয়ে যাওয়া সম্ভব নয়, আর আমরা ওকে এই সাম্প্রতিক জনহত্যার এবং আরো নানান জীবজন্তু হত্যার ঘটনাগুলো সম্বন্ধে জিজ্ঞেস করলাম। ব্যাপারটা দেখলাম ওর ভালো করে জানা নেই। ও বলল,
কঙ্গোর পরিস্থিতি এখন ভালো নয়। উগান্ডা, রোয়ান্ডার মতো প্রতিবেশী দেশগুলো নানান মিলিটেন্ট গ্রুপ তৈরি করেছে, যারা চায় কঙ্গোতে বড় রকম অস্থিরতা তৈরি করতে। এতে পশ্চিমী কিছু দেশেরও লাভ আছে, সবাই চায় এখানকার দুর্মূল্য খনিজ ও আকরিকের অধিকার পেতে। সেক্ষেত্রে কঙ্গো যত দুর্বল হবে তত তাদের লাভ।
আজ খানিকক্ষণের মধ্যেই বেরোব। ওর বাড়িটা অত্যন্ত রিমোট জায়গায়, সেজন্য এখান থেকে আমার গত কয়েকদিনের লেখা পাঠিয়ে দেব, তারপরেই বেরোব। সঙ্গে অনিলিখার মতো কেউ থাকলে খুব ভালো হতো। মনের মধ্যে যে সন্দেহটা দানা বাঁধছে সেটা নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনিলিখার কোনো বিকল্প নেই। আশা করি ওর সঙ্গে এখানে খুব শীঘ্রই দেখা হবে।
ডায়েরিটা এখানেই শেষ হয়েছে। অনিলিখা গণেশকে জিজ্ঞেস করল,
এই লেখাটাই কি ওর তরফ থেকে শেষ লেখা? এরপরে বা এর বাইরে আর কিছু পাওনি?
এটাই শেষ পাঠানো ডায়েরির পাতা। আমার মনে হয় বেশি লেখার সময় পাচ্ছেন না। এসব বনে জঙ্গলে দৌড়ে বেড়ালে যা হয় আর কি, লেখার কি সময় থাকে? আবার হয়তো কয়েকটা পাতা একসঙ্গে পাঠাবেন।
তা ঠিক, যেরকম রিমোট জায়গা বুঝলাম, সেখান থেকে কোনো কিছু পোস্ট করা খুব একটা সহজ নয়। যাই হোক, আজ চলি গণেশ।
তা আপনি যাচ্ছেন তো?
14 জুলাই। আজ শনিবারের আসরে এসে রাতুলি প্রথম বোমাটা ফাটালো। ও নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করতে বেলজিয়ামের এক নামী ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছে। খবরটা সবার কাছে অবশ্যই আনন্দের, কিন্তু বিশ্বজিৎ সেই আনন্দে যোগ না দিয়ে উল্টে গোল গোল চোখ করে চশমা টেবিলের উপর নামিয়ে রেখে উত্তেজিত হয়ে বলে উঠল,
তা থেকে লোক খুন করতে পারতিস? এই এরকম বিষয় নিয়ে গবেষণা করার দুর্বুদ্ধি তোকে কে দিয়েছে? অনিলিখা, তার থেকে গুলি করে মানুষ মারতেও পারতিস, তাতে না হয় দু একটা মরবে, অন্তত কিছু মানুষ তো বেঁচে থাকবে।
সেই যে শুরু হলো, তারপর আরো আধ ঘন্টা শনিবারের আসরের মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিছুক্ষণের মধ্যে দুটো দল তৈরি হয়ে গেল। তন্ময় ইতিমধ্যে চিল চিৎকার জুড়ে দিয়েছে,
এই তুই না আরেকবার টার্মিনেটর দেখে আয়, এরপর ঠিক সেটাই হতে চলেছে, এই আমি লিখে দিলাম।
নতুন রং করা ঘরের দেওয়ালে মার্কার দিয়ে নিজের নাম লিখে তার নিচে তারিখও লিখে দিল তন্ময়।
আর এর পেছনে দায়ী থাকবি তোরা, তোর মতো আত্মকেন্দ্রিক বুর্জোয়া মানুষরা, যারা শ্রমজীবী মানুষের সমাজ শত্রু, সমাজে আর কত বৈষম্য তৈরি করবি? হ্যাঁ,
এর উল্টো দিকে দাঁড়িয়েছিল প্রতীক। সে বলে উঠল,
এই থাম থাম, একদিকে চ্যাট জিপিটি থেকে কপি করে উত্তর লিখছিস, প্রেম পত্র লিখছিস, আর অন্যদিকে তাকে গালাগালি দিচ্ছিস, একেই বলে হিপোক্রিসি।
এই বলে তন্ময়ের থেকে মার্কারটা কেড়ে নিয়ে দেওয়ালের আরেকটা দিকে গিয়ে নাম তারিখ লিখে দিয়ে লিখল,
ফর এআই।
আলোচনা যখন প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে, সহেলির মতো ঠান্ডা মাথার মেয়েও যখন উত্তেজিত হয়ে তর্ক করতে করতে ঘরের মধ্যে পায়চারি করছে, বিশ্বজিৎ সোফার উপরে উঠে দাঁড়িয়ে বলল,
উই অল মাস্ট বয়কট এআই অ্যাট এনি কস্ট। আমি আবার বলছি, সবাই শোনো, উই অল মাস্ট বয়কট এআই অ্যাট এনি কস্ট।
বলতে বলতে উত্তেজনায় প্রায় লাফাচ্ছে, তখন ঘরের বাইরে অনিলিখার চটি খোলার শব্দ পাওয়া গেল। পরক্ষণেই গ্রীষ্মের দাবদাহের মধ্যে হঠাৎ করে আসা এক মিষ্টি ঠান্ডা বাতাসের মতো অনিলিখা ঘরে এসে ঢুকল। মুচকি হেসে বলল,
বাহ, আজ তো আলোচনা সাংঘাতিক রকম জোগে উঠেছে দেখছি।
তা তুমি আজ হঠাৎ করে পথ ভুলে? আগের সপ্তাহে তোমাদের বাড়ি গিয়েছিলাম খোঁজ নিতে, মাসিমা বললেন তুমি নাকি স্পেনে গেছো।
আর বলিস না রে, এই গত কয়েক মাসে এমন ব্যস্ত হয়ে পড়েছি যে এখানে আর আসার সময় হয়ে ওঠেনি। গতকালই ম্যাট্রিক থেকে ফিরেছি, তা তোদের তো বেশ আলোচনা চলছিল, আমাকে রেখে বন্ধ করলি কেন? কিরে তন্ময়, কি বলছিলি বল?
আচ্ছা অনিলিখাদি, তোমার কি মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শ্রমজীবী মানুষের সর্বনাশ ডেকে আনবে না?
দেখ, এআই এর প্রভাব শুধু শ্রমজীবী কেন, সর্বক্ষেত্রেই পড়বে। শুধু ওরকম ছোট পরিসরে তার বিচার করা উচিত না। তবে একই সঙ্গে এআই অন্য অনেক ধরনের কাজের সুযোগ তৈরি করবে, যা আমাদের কর্মক্ষেত্রকে অনেক বাড়িয়ে দিতে পারে। তবে প্রশ্ন অন্য জায়গায়, এআই কি পুরো মানব সমাজকে বিপন্ন করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় সে সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু কতটা জানি না।
বিশ্বজিৎ যেন অনিলিখার কথায় পালে হাওয়া পেল।
পুরো মানব সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এ তো তোমারই বিষয়। আমার এক বন্ধু আগের দিন আমাকে বলছিল, এই বিষয়ে তোমার মতো জ্ঞান আর রিসার্চ নাকি সারা বিশ্বে খুব কম লোকেরই আছে। আমি তো তাকে বলে দিলাম, তুমি যেটাতেই হাত দেবে সেটা আমাদের সবার জন্য বিপদ বাড়াবে। আসলে কি জানো তো, তোমার মতো লোকের জন্যই না আমরা আজ এই বিপদে পড়েছি।
অনিলিখা একবার ভাবল এই কথার প্রবল প্রতিবাদ করবে, কিন্তু শেষমেশ ওদের সুরেই সুর মেলালো।
ঠিকভাবে ব্যবহার না করলে অবশ্যই মানব সভ্যতার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ফিউশন পাওয়ার, গাড়ি, নতুন ওষুধ আবিষ্কার করতে, জেনেটিক অসুখ দূর করতে কি গ্লোবাল ওয়ার্মিং কমানোর মতো অজস্র ভালো কাজে যেমন এআই কে ব্যবহার করা যায়, ঠিক তেমনই বায়োকেমিক্যাল ওয়েপন থেকে মিথ্যে খবরের মাধ্যমে সাধারণকে বিভ্রান্ত করার কাজেও এআই কেই ব্যবহার করা যায়। এখানে আরেকটা সমস্যা হল, এই মেশিন লার্নিং এর মাধ্যমে যেভাবে এআই কোনো সমস্যার সমাধান বার করে সেটা আমাদের কাছে হলো ব্ল্যাক বক্স।
ব্ল্যাক বক্স মানে?
মানে আমরা বিস্তারিত সেই সমাধান সূত্রের কিছুই বুঝব না। কোনো সমাধানের জন্য এআই এর যে ফাউন্ডেশন মডেল ব্যবহৃত হলো সেটা আরো নানান কাজে ব্যবহার করা যেতে পারে, সেখানে একটা বড় রিস্ক থেকেই যাবে। আচ্ছা একটা উদাহরণ দিই, ধরো এআই কে বলা হলো এমন কিছু করতে হবে যাতে পৃথিবীতে গরুর সংখ্যা সব থেকে বেশি হয়। এবারে তার জন্য তথ্য, ডেটা, ট্রেন্ড এসব থেকে এআই মনে করতেই পারে যে মানুষের সংখ্যা কমানোর দরকার। কিভাবে এআই ভাবছে, সমস্যার সমাধান করছে সেটা জানা না থাকায় কিছুটা বিপর্যয়ের সম্ভাবনা তো থাকবেই। সেরকম সমস্যা হতেই পারে যেখানে স্রষ্টা যে টার্গেট এআই কে দিয়েছে বা যা চাইছে তার থেকে এআই একই জিনিস পাওয়ার জন্য সম্পূর্ণ অন্য কিছু করতে পারে যা স্রষ্টা কখনোই চাইনি।
কি দরকার এসবের, আমরা তো বেশ আছি।
একটা প্রযুক্তির অগ্রগতি কখনোই থামিয়ে রাখা যায় না, বলা যেতে পারে জিনি ইজ আউট অফ দ্য বটল। আমি এআই নিয়ে কাজ না করতেই পারি, কিন্তু চীনে আরেকজন যে এটা নিয়ে কাজ করবে না সেটা আমরা জানবো কি করে? আচ্ছা সেসব কথা থাক, আমি তোদেরকে যে কথা বলতে এলাম, আমি হয়তো খুব শীঘ্রই আফ্রিকায় যাচ্ছি।
বলো কি?
হ্যাঁ, মিস্টার পাই ডেকে পাঠিয়েছেন ডিআরসি কঙ্গোতে, জরুরি তলব।
সহেলির জীবজন্তু নিয়ে খুব আগ্রহ, কঙ্গো শুনেই জিজ্ঞেস করল,
আচ্ছা কঙ্গোতে গরিলা পাওয়া যায় না?
হ্যাঁ, ওখানে মাউন্টেন গরিলা ও লোল্যান্ড গরিলা দুটোই পাওয়া যায়।
তুমি কিন্তু গরিলার ছবি নিও। আর একটা কি যেন শিম্পাঞ্জির মতো জন্তু পাওয়া যায় না ওখানে, আরে যাদের সমাজ ব্যবস্থা একটু অন্যরকম।
না না, সেটা এখন অবধি সুমাত্রা ও বর্ণিও ছেড়ে আফ্রিকা যায়নি। আচ্ছা সহেলি, তোর তো এ ব্যাপারে ভালো পড়াশোনা আছে দেখছি, তুই যাদের কথা বলছিস সেটা হলো বেনোবো, শিম্পাঞ্জি গোত্রে। তবে ওরা অনেক বেশি শান্ত। কঙ্গো নদীর উত্তর দিকে পাওয়া যায় শিম্পাঞ্জি, গরিলা, দক্ষিণ দিকে পাওয়া যায় বেনোবো। নদী এই সমাজকে এতটাই আলাদা করে রেখেছে যে অভিযোজন হয়েছে ভিন্নভাবে। শিম্পাঞ্জিদের টিকে থাকতে হয়েছে গরিলাদের সঙ্গে লড়াই করে। শিম্পাঞ্জিদের সমাজ যেমন মূলত পুরুষ শাসিত, বেনোবোরা ঠিক তার উল্টো, নারী শাসিত সমাজ। ওরা অনেক বেশি শান্তিপ্রিয়, আলোচনা ও ভালোবাসার সাহায্যে ওরা শত্রুকেও বন্ধু করে নেয়।
ঠিক তাই, এই জন্যই নারী শাসিত সমাজ দরকার, তাহলেই শান্তি বাড়বে, কি বলো বিশ্বজিৎ দা?
ব্যাস, পরবর্তী আলোচনা কোন পথে এগিয়েছিল তা বোধ হয় বলাই বাহুল্য। 23 জুলাই, গোমা, কঙ্গো। পূর্ব কঙ্গোর সবথেকে বড় শহর এই গোমা। ভেরুঙ্গা ন্যাশনাল পার্ক দেখার জন্য অনেক পর্যটকও এই শহরে ভিড় করে। গাড়িতে করে ভেরুঙ্গা প্রায় 10 ঘন্টার জার্নি। গোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে অনিলিখার প্রথমেই মনে হল চারদিকে যেন অনেক বেশি সিকিউরিটি, লোকের মুখে চোখে দুশ্চিন্তার ছাপ। এয়ারপোর্টের ওয়াইফাইতে ফোনটা কানেক্ট করে একবার খবরে চোখ রাখল অনিলিখা, যা ভেবেছিল ঠিক তাই। M23 রেবেল গ্রুপ গোমার কাছেই একটা স্কুলে আক্রমণ করে আজ 12 জন ছেলে মেয়েকে হত্যা করেছে, অনেককে অপহরণ করেছে। এই M23 মিলিটেন্ট গ্রুপ কঙ্গোর তুৎসি উপজাতির আরও কিছু অধিকার চাইছে, কিন্তু শুধু এই চাহিদা মেটানোর জন্য মানুষ এতটা হিংস্র হতে পারে? আজ রাতটা গোমার একটা হোটেলে থাকবে অনিলিখা। আগামীকাল সকালে এখান থেকে একটা গাড়ি নিয়ে ভেরুঙ্গা ন্যাশনাল পার্কের দিকে রওনা দেবে। সেখানে পাহাড়ি গরিলা দেখা যায়, যারা এখন সারা বিশ্বে প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। সেখান থেকে অনিলিখা রওনা দেবে মিস্টার পাইয়ের বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তারপর পরবর্তী প্ল্যান একসঙ্গে বসে ঠিক করা যাবে। তবে অনিলিখার ধারণা, রহস্যটা বুঝতে গেলে জঙ্গলে সময় কাটাতে হবে, সময় কাটাতে হবে পিগমিদের সঙ্গে, যারা জঙ্গলের এই জীবজন্তুর পরিবর্তন সবার আগে বুঝতে পারে। সেজন্য ব্যাংটু ভাষা জানা কাউকে সঙ্গী হিসেবে পেলে বেশ ভালোই হতো। ইমিগ্রেশনে অনেকটা সময় লেগে গেল। বেরিয়ে এসে একটা ট্যাক্সি ডেকে হোটেলে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে শুতে যাওয়ার আগে একবার মেইল চেক করতে গিয়ে দেখল মিস্টার পাইয়ের কাছ থেকে একটা ইমেইল এসেছে। জানিয়েছেন আগামীকাল অনিলিখার হোটেলে একটা গাড়ি আসবে, গাড়ির নাম্বারও জানিয়েছেন। গাড়িটা অনিলিখাকে সোজা নিয়ে যাবে সেই বন্ধুর বাড়ি। শেষ মুহূর্তে চেঞ্জ অফ প্ল্যান হলেও ভালোই হল। একটা অচেনা দেশে এসব নিজে ব্যবস্থা করে যাওয়া বেশ শক্ত, তার উপরে সিভিল ওয়ার শুরু হওয়ার মতো পরিস্থিতি। তবে ইমেইলটা খুব একটা স্বাভাবিক লাগছে না। অনিলিখা তার প্ল্যান আগেই জানিয়েছিল মিস্টার পাইকে। ও একদিন গোমায় এই হোটেলে থেকে তার পরের দিন ভেরুঙ্গা ন্যাশনাল পার্ক হয়ে তার পরে ওখানে যাবে। হঠাৎ করে মিস্টার পাই প্ল্যান চেঞ্জ করলেন কেন? কিন্তু তাহলে কি সেটা নিয়ে একটু লিখতেন না? ইমেইলটা আরেকবার পড়ল অনিলিখা। একটা ফোন করা দরকার।
ভারতে এখন কটা বাজে? এখানে তো রাত একটা। এটা কঙ্গোর পূর্ব দিকে, অর্থাৎ ভারতের সময় এখন সকাল 5:30। অনিশ তো প্রতিদিন ভোর 4:00 ঘুম থেকে ওঠে, তার মানে ফোনটা করাই যায়।
ফোন করতেই উল্টো প্রান্তে গণেশকে পেল অনিলিখা।
হ্যালো।
আচ্ছা গণেশ, গত কয়েকদিনে আর কোনো ডায়েরি লেখা পেয়েছো মিস্টার পাইয়ের?
না, আর তো কিছু আসেনি। শেষ এসেছিল ওই 12 জুলাই, তাতে 8 জুলাই অবধি ডায়েরি লেখা ছিল। কেন বলুন তো, মানে যোগাযোগের কি কিছু অসুবিধা হয়েছে?
না, সে তো এমনিতেই ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, তার জন্যে নয়। আমার মনে হচ্ছে উনি কোনো অসুবিধায় পড়েছেন। যাই হোক, দেখি পরে তোমাকে সব জানাচ্ছি, কেমন? রাখছি।
মিস্টার পাইকে বেশ কয়েকবার ফোনে ধরার চেষ্টা করল অনিলিখা। রাত অনেক হয়েছে, ক্লান্তি ও জেট ল্যাগের জন্য ঘুমও পাচ্ছে। তবু মিস্টার পাইকে আরেকটা মেইল করল অনিলিখা।
হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করা মুশকিল। আর একটা দিন এখানে কাটিয়ে তারপরে পরশু আপনার বন্ধুর বাড়ি যাব। গাড়ি পাঠানোর কোনো দরকার নেই।
আসলে অনিলিখা যেতেই পারত, কিন্তু সন্দেহ কাটানোর জন্যই এই ইমেল। মিস্টার পাই কখনো এত রাতে দেখেন না, দেখা যাক কি হয়। অনিলিখা 2 মিনিট অপেক্ষা করল উত্তরে। জানে এখন কোনো উত্তর এলে সেটা হবে অস্বাভাবিক, কিন্তু উত্তর এলো ঠিক 5 মিনিটের মধ্যে। পরপর 2 বার পড়ল অনিলিখা। পড়ে মনে হচ্ছে মিস্টার পাই লিখেছেন। ওর মতোই ভাষার ব্যবহার, লেখার স্টাইল নিয়েও কোনো প্রশ্ন নেই। কিন্তু তবু এই মেইলে সন্দেহজনক কিছু জিনিস রয়েছে। ইংরেজিতে সংক্ষিপ্ত ইমেল, লেখা আছে না অন্য কোথাও যেও না, সব ব্যবস্থা করাই আছে, গাড়ি ঠিক 9টার সময় পৌঁছে যাবে হোটেলে, সরাসরি এখানে চলে এসো, অন্য কোনো প্ল্যান করো না। প্রশ্ন কিন্তু থেকেই যায়।
এক, মিস্টার পাই তো এত রাতে ইমেল করার লোক নন। 2, জোর করার লোকও নন। 3, উনি কি এই প্ল্যান পরিবর্তনের কোনো কারণ দিতেন না, বা বলতেন না যে একসঙ্গে ভেরুঙ্গা যাওয়ার প্ল্যান করছি 2 দিন বাদে, এই জাতীয় কিছু? 4, যখন উনি ডায়েরির শেষ লেখা পাঠিয়েছিলেন সেখানে আমার সঙ্গে দরকারি কিছু আলোচনা করার কথা লিখেছিলেন। সেটা নিয়েও এখনো কোনো কথা বলার আগ্রহ প্রকাশ করলেন না কেন? পাঁচ, ও সেটাই সব থেকে বড় সন্দেহের কারণ। ও সব ইমেলে উনি অন্তত একটা বাংলা শব্দ ব্যবহার করেন, এটা নিয়ে একবার আলোচনাও হয়েছিল আমার সঙ্গে। এটাই নাকি ওর ইমেলের বৈশিষ্ট্য। কিন্তু আজ যে দুটো ইমেল এসেছে তাতে তো সেরকম কোনো বাংলা শব্দ দেখলাম না, কেন?
যে ইমেলে অনিলিখাকে আসতে বলেছিলেন ও তারপরেও আরেকটা যে ইমেলে ইনভিটেশন লেটার পাঠিয়েছিলেন, কিভাবে অনিলিখা আসবে জানিয়েছিলেন, সেখানেও সেই একটা বাংলা শব্দ ছিল ধন্যবাদ আনতে। কিন্তু আজকের দুটো ইমেলে কোনো বাংলা শব্দ নেই।
তাহলে কি অন্য কেউ মিস্টার পাইয়ের তরফ ইমেল করছে আজ, আমাকে অন্য কোথাও সরিয়ে দেওয়ার প্ল্যান করছে, সেজন্যই গাড়ি পাঠাচ্ছে? আচ্ছা, মিস্টার পাইকে কিডন্যাপ করা হয়নি তো?
মাঝরাতেই কঙ্গোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল অনিলিখা। ২৪শে জুলাই, গুমা, কঙ্গো। সকাল ৭টার সময় হোটেল থেকে চেক আউট করে আরেকটা হোটেলে গিয়ে উঠল অনিলিখা। ও কোনোভাবে চায় না যে কেউ ওর পিছু নেওয়ার সুযোগ পাক। সকাল ৯টায় সেই গাড়িটার হোটেলে চলে আসার কথা, তখন লুকিয়ে বেরোনো মুশকিল হবে। গোমায় ভারতীয় কোনো দূতাবাস নেই, কিন্তু কিনশাসার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে এক ফার্স্ট সেক্রেটারির সঙ্গে কথা বলতে পারল অনিলিখা। হয়তো এই বিষয়ে অন্য কেউ বললে তেমন গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু বিভিন্ন কারণে অনিলিখার কথা, অনিলিখার আগের অভিযানগুলোর কথা ওই রাজনীতি ও ভিসা সংক্রান্ত দপ্তরের ফার্স্ট সেক্রেটারি জানা ছিল। নাম বিনীত কুমার। বিনীত স্বাভাবিকভাবেই ইমেলের কথা শুনে খুব চিন্তিত। যে জায়গায় মিস্টার পাই গেছেন সেসব জায়গায় বেশ কিছু মিলিটেন্ট গ্রুপ হিংসাত্মক কাজ চালায়, হত্যা, অপহরণ এসব জায়গার নিয়মিত ঘটনা। যারা স্কুলের বাচ্চাদের প্রাণে মারতে দ্বিধা করে না, তারা যে মিস্টার পাইয়ের মতো কোনো মানুষকে কিডন্যাপ বা খুন করতে দ্বিধাবোধ করবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু শুধু সন্দেহের বসে তো কিছু করা যায় না। অনিলিখা জানালো যে ও নিজেই যেতে পারবে, যদিও সমস্যা একটাই, ও একেবারেই স্থানীয় ভাষাটা জানে না। কিন্তু সেই সমস্যার খুব সহজ একটা সমাধান পাওয়া গেল। গোমা শহরে এক বড় ভারতীয় ব্যবসায়ী আছেন, পুরো আফ্রিকা জুড়ে তার নানান ব্যবসা। বেশিরভাগ কোবাল্ট খনির মালিক চীনা হলেও তার অধীনস্থ একটা কোম্পানির দুটো খনি আছে। ভারতীয় সরকারকে অনেক ব্যাপারেই সেই ব্যবসায়ী সাহায্য করে। অনিলিখার সঙ্গে সেই ব্যবসায়ী যোগাযোগ করিয়ে দিল ফিনিত। জঙ্গল খুব ভালো চেনে এরকম একজন ব্যান্টু শিকারী যাতে অনিলিখার সঙ্গে যায় তার ব্যবস্থা করে দিল। আফ্রিকান লোকটার নাম ইমামু, বয়স ৪০-এর কাছাকাছি হবে, একটা সময় ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে কাজ করত। একটু কথা বলতেই অনিলিখা বুঝল এই ইমামু লোকটা অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান, ফ্রেঞ্চ খুব ভালো বলে। অনিলিখা ফ্রেঞ্চ জানে বলে কথাবার্তা বলতে কোনো অসুবিধে হচ্ছিল না। অনেক চেষ্টা করেও আর্নেস্ট সলভের বাড়ির ঠিকানা জানা গেল না। এই ব্যাপারে নির্দিষ্টভাবে আগে থেকে কিছু বলেননি মিস্টার পাই। অবশ্য এরকম একটা প্রত্যন্ত জায়গায় সঠিক অবস্থান জানানো বেশ মুশকিল। গাড়িতে করে বাম্বাসার এক হোটেলে আসতে বলা হয়েছিল। এমনিতেও অনিলিখা বাম্বাসায় এলে সেখান থেকে আর্নেস্ট নিয়ে যাবে এরকমই কথা হয়েছিল, অর্থাৎ সেখান থেকে বাড়িটা খুব দূরে হওয়ার কথা নয়। একই সঙ্গে মিস্টার পাইয়ের ডায়েরি অনুযায়ী জায়গাটা পিগমিদের এলাকা, ইতুরি জঙ্গল থেকে খুব বেশি দূরে নয়। ঠিক হল প্রথমে ইতুরি জঙ্গলের দিকেই যাবে অনিলিখারা, তারপরে সেখান থেকে খোঁজ নিয়ে যাবে মিস্টার পাইয়ের বন্ধুর বাড়ি। বিনীত কঙ্গো সরকারের ও আর্মির উচ্চ পদস্থ কয়েকজন অফিসারকে চেনে, তাদের নাম্বারও অনিলিখাকে জানিয়ে রেখেছে যাতে দরকার পড়লে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এসব জঙ্গলে যাওয়ার জন্য বেশ কিছু জিনিস লাগে, রাইফেল, তাঁবু, গাছ কাটার ছুরি, মিস্টার পাইয়ের দেওয়া মশা তাড়ানোর স্প্রে, রেইনকোট, উত্তর পূর্ব কঙ্গোর একটা ডিটেইলড ম্যাপ, এরকম আরো কিছু জিনিস নিয়ে সেই রাতটা গোমার অন্য একটা হোটেলে থেকে পরের দিন জিপে করে বেরিয়ে পড়ল অনিলিখা। অনিলিখার ধারণা, ওকে হোটেলে না পেয়ে ওরা ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের দিকেই যাবে, কারণ ইমেল অনুযায়ী সেখানেই যাওয়ার কথা ছিল অনিলিখার। 27 জুলাই, পিগমিদের গ্রামে। মিস্টার পাই যে পিগমিদের নিয়ে ভুল কিছু বলেননি তা গত একদিনে অনিলিখা বুঝতে পেরেছে। সহজ সরল মানুষ এই পিগমিরা, খিদে মেটানোর মতো খাবার পেলেই খুশি। এখানকার সবাই আবার নতুন আস্তানা খোঁজার চেষ্টা করছে। মিস্টার পাইরা যে এখানে আসেননি তা জিজ্ঞেস করেই বুঝতে পেরেছে অনিলিখা। ওর পক্ষেও এখানে আসা সহজ হয়নি। গোমা থেকে ইতুরি জঙ্গলের রাস্তায় অনেক মিলিটেন্ট গ্রুপ আছে, সেজন্য বুনিয়া বলে একটা জায়গা হয়ে আসতে হয়েছে। ইচ্ছে করে মাম্বাসা দিয়ে আসেনি অনিলিখা। যেই এই ঘটনার পিছনে থাক, নিশ্চয়ই জানে অনিলিখা মাম্বাসা হয়ে আসার চেষ্টা করবে। সেরকমই ইমেইলে বলা হয়েছিল। ইতুরি জঙ্গল মাম্বাসা ও বুনিয়ার মাঝে, দুদিক দিয়েই আসা যায়। সে যাই হোক, গোমা থেকে বুনিয়া আসার পথ সাংঘাতিক রকম খারাপ। জঙ্গলের মধ্যে মাটির রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয়। কাদা মাটিতে টায়ার বার বার বসে যাচ্ছিল। তাছাড়া রাস্তায় এমন বিশাল বিশাল গর্ত আছে যাতে পড়লে গাড়ি উল্টে যাবে। আসার আগে পিকনিকের নিয়ে টুকটাক পড়াশুনো করেছে অনিলিখা। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, হাজার হাজার বছর ধরে আফ্রিকার এই সব থেকে প্রাচীন অধিবাসীদের জীবনযাত্রায় তেমন কিছু পরিবর্তন হয়। এরা এখনো একই রকম যাযাবর জীবনযাপন করে। এদের সঞ্চয়, ধনরত্ন, পার্থিব কোনো বিষয় আশয় এসবের প্রতি কোনো আগ্রহ নেই। এখানে ওদের সবাই ব্যাম্বুটি বলে ডাকে। ব্যাম্বুটি বলতে সব উপজাতির পিগমিদেরই বোঝানো হয়। ব্যাম্বুটিরা জঙ্গল থেকে গ্রামবাসীদের জন্য মধু, মাংস সংগ্রহ করে। অন্যদিকে ব্যাম্বুটিরা গ্রামবাসীদের কাছ থেকে কেনে পোশাক, ক্যাসাভা, ধান, ভুট্টা। অনিলিখাকে দেখে সবার মধ্যেই খুব আগ্রহ। এরকম কোন মহিলাকে ওরা এখানে কখনো দেখেনি। এখানে থাকার জায়গা বলতে খুব ছোট নিচু কাদামাটির আর বাঁশ দিয়ে বানানো বাড়ি, তার উপরে পাতার ছাউনি। ওরা এসব বাড়ি কয়েক ঘন্টায় বানিয়ে ফেলতে পারে। আবার অন্য জায়গায় যাওয়ার সময় এসব ফেলে রাতারাতি চলেও যায়। একটু আলাপ হওয়ার পরে অনিলিখা মিস্টার পাইয়ের লেখা জায়গাটার খোঁজ নিতে শুরু করল। এরকম একটা বাড়ি জঙ্গলের মধ্যে থাকলে ওরা নিশ্চয়ই জানবে, কিন্তু কেউই সেরকম কোনো বাড়ির খোঁজ দিতে পারল না। তবে অনিলিখা এটুকু জানতে পারল যে ওরা অন্য সব দিকে গেলেও গ্রামের উত্তর দিকে কখনো যায় না। সেখানে নাকি মুকেরে বেম্বে, রাক্ষসে মাকড়সা এবং আরও অনেক অজানা হিংস্র প্রাণী থাকে। ওদিকে গেলেই মৃত্যু। অনিলিখা এই সব ধারণাকে একেবারে উড়িয়ে দিতে পারছে না। এই ব্যাম্বুটিরাই মোকেলে বেম্বের যে ছবি এঁকে দিয়েছিল তা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিল। না দেখে থাকলে কিভাবে ওরা এরকম নিখুঁতভাবে সৌরপডের ছবি আঁকল, যার চেহারা ওদের কোনোভাবেই জানার কথা নয়? এদের সঙ্গে কথা বলে অনিলিখা জানতে পেরেছে যে ওদের প্রায় জনা দশেক লোক গত কয়েক মাসে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের দেহাবশেষও খুঁজে পাওয়া যায়নি। ওদের ধারণা, হিংস্র জন্তুর বাইরেও এই দিকের জঙ্গলে মানুষের মাংস খায় এরকম কোনো ক্যানিবল উপজাতিও এসে থাকতে পারে। ইমামু অনিলিখাকে বলে উঠল,
অবিশ্বাস্য মনে হলো এটা এখানে হয় ম্যাডাম, কিছু উপজাতি আছে যারা মানুষের মাংস খায়। বিশেষ করে এইসব ব্যাম্বুটিদের মাংস তাদের খুব প্রিয়। তারা মনে করে পিগমিদের মাংসে ম্যাজিকের মতো কোনো ক্ষমতা থাকে, তাই পিগমিদের পেলেই ধরে খায়।
অনিলিখা এটা অবশ্য জানে, অতীতে যখন এদের গণহত্যা হয়েছে তখন এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। সাম্প্রতিককালে কোনো অদ্ভুত ধরনের জন্তু ওরা দেখেছে কিনা জিজ্ঞেস করতে সবাই মাথা নাড়ল, না দেখেনি। তবে উত্তরে জঙ্গলে এরকম কিছু থাকলে ওরা অবাক হবে না। রাতে প্রায়শই নাকি অনেক অচেনা শব্দ আসে ওদিক থেকে, ওদের দলপতি আবার হাত পা নেড়ে কিসব বলে উঠল। বলার সময় সবার চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠল, তারাও মাথা নাড়ছে। ইমামও বলে উঠল,
আবার মোকেলে বেম্বের কথা বলছে, বলছে 50 ফুট লম্বা সাপের কথা, যারা নাকি কুমির গরিলা শিকার করে। বলছে 6 ফুট চওড়া মাকড়সার কথা, যারা বাঁদর হরিণ ধরার জন্য বিশাল বিশাল জাল বানিয়ে রাখে। এসব জালে জড়িয়ে গেলে অনেক সময় মানুষের পক্ষেও বেরিয়ে আসা সম্ভব হয় না।
এই ব্যাম্বুটিদের মধ্যেই বিভিন্ন উপজাতি আছে। অনিলিখা যেখানে এসেছে সেখানে এরা এফে উপজাতি। প্রত্যেকটা উপজাতির রীতিনীতি কিছুটা আলাদা। পরের দিন সকালে কয়েকজন ব্যাম্বুটি শিকারী কম বয়সী ছেলে সবাই মিলে জঙ্গলে গেল শিকার করতে, উত্তর নয় অন্যদিকে জঙ্গলে। অনিলিখা ও ইমামুও যোগ দিল ওদের সঙ্গে। যারা শিকারে গেছিল তাদের মধ্যে অনিলিখাই ছিল একমাত্র মহিলা। এখানে মহিলারা কেবল মাছ ধরে, অন্য ধরনের শিকার ধরে ছেলেরা। ওদের সঙ্গে তীর ধনুক ছিল, কয়েকজনের হাতে বর্ষা। ছোট ছোট চেহারার জন্যে এরা যেভাবে গাছের ডাল বেয়ে ফাঁক দিয়ে দ্রুত এগোচ্ছিল সেই গতিতে এগোনো অনিলিখার পক্ষে বেশ কঠিন। কিছুটা দূরে একটা গাছের ক্যানোপি লক্ষ্য করে একজন হঠাৎ বাকিদের কোনো শব্দ না করার ইঙ্গিত করল। তারপর প্রায় 20 মিনিট ধরে নিঃশব্দ অপেক্ষা। কলবাস বাঁদর যদি ওদের ফাঁদে পড়ে শেষ অব্দি অবশ্য ধরা গেল না। কিছুক্ষণ বাদে একটা ছোট হরিণ ধরা পড়ল, যা দিয়ে আজকের খাওয়াটা মিটে যাবে। পথে কয়েকটা শামুকও পেল। সামান্য খাবার খুঁজে পেতে যে কতটা পরিশ্রম করতে হয় ওদের সঙ্গে কিছুক্ষণ থাকতে বুঝতে পারছিল অনিলিখা। সবকিছুর জন্য এতটা সংগ্রাম করে বলে এরা প্রাপ্তি অপ্রাপ্তির কাদা জলে পা ডুবিয়ে থেমে থাকে না। জঙ্গলের মাটিতে একটা গর্ত দেখে কোন রকম ভয় না পেয়ে তার মধ্যে হাত ঢুকিয়ে দিল। তারপরে সেই গর্তের মুখটা পাতা দিয়ে বুঝে সেই পাতায় আগুন লাগিয়ে দিল। খানিক বাদে বেরিয়ে এল একটা বেশ বড় মিটে ইঁদুর। তাকে নিয়ে ওরা আরো এগিয়ে চলল। যেতে যেতে একটা জায়গায় কি যেন দেখে হঠাৎ করে ওরা উত্তেজিত হয়ে উঠল, খুব সন্তর্পণে এগোতে শুরু করল। সাপ কি? অনিলিখাকে উদ্দেশ্য করে ইমামু ফিসফিসিয়ে বলল,
ওরা সামনে কিছু একটা দেখেছে। জঙ্গলের আশেপাশের শব্দ বা নিস্তব্ধতা দেখে আমাদের অনেক আগেই ওরা অনেক কিছু টের পায়।
কি দেখেছে সেটা আরেকটু বাদে পরিষ্কার হল, কিন্তু সে দৃশ্য দেখে প্রায় কারোর মুখেই কোনো কথা এল না। বেশ কয়েকটা মাউন্টেন গরিলার ছিন্ন ভিন্ন দেহ জঙ্গলের বাটিতে পড়ে আছে। সেই সব দেহাবশেষ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কয়েকটা হক ইগল। এইরকম ভোজ তারা আশা করেনি। দেখে মনে হল ঘটনাটা বেশিক্ষণের নয়। ব্যাম্বুটিদের মুখে ভয়ের ছায়া দেখা গেল। এখানে কি কাছে পিঠে কোনো মিলিটেন্ট গ্রুপ আছে? ইমামও উত্তেজিত হয়ে বলে উঠল,
এসব ওই সব তুচ্ছি রেবেলদের কাণ্ড বলে আমার মনে হয়। লোকগুলোকে সব গুলি করে মারা উচিত। এমনিতেই সারা বিশ্বে এখন মাউন্টেন গরিলা খুব কম সংখ্যায় আছে। ওরা চায় এদেরও মেরে এই সব জায়গার দখল নিতে।
আমার কিন্তু মনে হয় না ইমামু এটা ওদের কাজ, এটা অন্য কোনো প্রাণীর কাজ। গুলির তো কোনো চিহ্ন দেখছি না, আর যেভাবে শরীরের টুকরো পড়ে আছে মনে হচ্ছে যেন ধারালো নখ দিয়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে।
কিন্তু একটা শক্তিশালী গরিলার দলকে শেষ করে দেওয়ার ক্ষমতা কোন প্রাণীর থাকতে পারে? এদেরকে লেপার্ডরাও সমঝে চলে, হাতি এড়িয়ে চলে। এদের এরকম একটা দলকে খাড়া মারবে?
চারিদিকে কাদার উপরে দু ধরনের পায়ের ছাপ, বেশ কিছু অন্য ধরনের ছাপ লক্ষ্য করে অনিলিখা বলে উঠল,
আচ্ছা ওদের জিজ্ঞেস করো তো এটা কিসের ছাপ? এটা তো গরিলার পায়ের ছাপ নয়।
ইমামু ব্যাম্বুটিদের নিয়ে এসে দেখাল, এরকম আরো বেশ কিছু পায়ের ছাপ ছড়িয়ে আছে এখানে। খানিক বাদে ইমামু বলে উঠল,
ওরা বলছে শিম্পাঞ্জি, কিন্তু গরিলারা যেখানে থাকে সে তল্লাটের গরিলাদের ভয়ে শিম্পাঞ্জি থাকে না। শিম্পাঞ্জিরা ওদের সঙ্গে গায়ের জোরে পারে নাকি? শিম্পাঞ্জিরা কিভাবে ওদের মারবে?
হ্যাঁ সেটাই তো আমাকে ভাবাচ্ছে। চলো ফেরা যাক।
ওরা সবাই মিলে ফিরে চলল ওদের গ্রামের দিকে। রাতে খাওয়ার পরে অনিলিখা ওদের সঙ্গে নাচে গানে যোগ দিল। এদের জীবনের সবকিছুতে যেন এই সুর আর ছন্দ স্বতঃস্ফূর্তভাবে মিশে আছে। ছেলেমেয়েরা গাছের ছাল পাতা পরে বা ছেঁড়া পোশাক পরে বৃত্তাকারে ড্রামের তালে তালে গানের সঙ্গে নেচে চলেছে। কয়েকজনের কোলে ছোট বাচ্চা কাপড় দিয়ে বাঁধা, তা নিয়েই নাচছে। একটানা বেশ কয়েক ঘন্টা নেচে গেল। বয়স্ক কয়েকজন একধারে বসে তামাক জাতীয় কিছু একটা দিয়ে নেশা করছে। এদের সমাজে একা থাকার অর্থ হল তুমি ভালো নেই। ওরা সবসময় এরকম একসঙ্গে গল্প গুজব করে কাটায়, নিজস্ব সময় বা একা থাকার কথা ভাবে না। ঠিক মতো যাতে শিকার পায় সেজন্য এরা আকাশ ঝড় ও রামধনুর দেবতা টরের পুজো করে, বিশাল আকাশের নিচে আশ্রয় নেয়। নাচের পরে অনিলিখা দেখল সবাই এক এক জায়গায় গোল হয়ে বসেছে, মাঝে কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে। কোনো একজন গল্প বলছে, বাকিরা মুগ্ধ হয়ে শুনছে। ইমামু অবশ্য সেই গল্পের অনুবাদ করছিল না, সভ্য সমাজ সেটা ভুলে গেলেও এরা সেটাকে ধরে রেখেছে। কোন সভ্য সমাজে সবাইকে কখনো এত খুশি দেখেনি অনিলিখা। দেখলে মনে হয় যেন এদের কাছে মৃত্যু আর উল্লাস উদ্দীপনার মধ্যেকার সীমারেখাই মুছে গেছে। সভ্য সমাজ যেমন সাফল্যের খোঁজে একটা দিন থেকে আরেকটা দিনের মধ্যে ঢুকে পড়ে, এরা সেটা করে না। এরা সেই মুহূর্তের দুঃখে বা আনন্দে মেতে থাকে। এদের চিন্তার কক্ষপথ আজ থেকে শুরু, আজকেই শেষ। সবাই মিলে একসাথে গল্প শোনা অনিলিখাকে ওর ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। তখন বাবার কথা মনে পড়ে, ঠাকুমার কথা মনে পড়ে, সে কত গল্প, গল্পগুলো মনে নেই একটাও, কিন্তু সেই সন্ধেগুলো মনে আছে। একটা বাচ্চা কি যেন একটা গল্প বলছে, হঠাৎ অনিলিখা বলে উঠল,
ইমামু বাচ্চাটা কি ব্যাপারে বলছে বলতো, বাকিরা সবাই ওর গল্প এত মন দিয়ে শুনছে।
ইমামু হাসল,
বাচ্চা তো যা মনে আসছে বলছে, বলছে ও নাকি আকাশ আর রামধনু দেবতা টরের বাড়ি দেখেছে, সে বাড়ি নাকি এত বড় যে আকাশের সঙ্গে গিয়ে মিশেছে, আকাশ থেকে সেখানে সব অদ্ভুত অদ্ভুত জন্তু নামে, যারা ভালো লোক নয় তাদের ওই সব জন্তুগুলো খেয়ে নেয়।
অনিলিখা বসেছিল, বুঝতে পারল বাচ্চাটা যেটা বলছে সেটা হয়তো শুধুই গল্প নয়, হয়তো সেই বাড়িটা যেখানে মিস্টার পাই গেছেন। সম্ভাবনার কথাটা মাথায় আসতেই চকিতে উঠে দাঁড়ালো অনিলিখা।
ইমামু জিজ্ঞেস করো তো এখান থেকে টরের বাড়ি কত দূর?
কি যে বলেন ম্যাডাম, এসব বাচ্চাদের মন গড়া গল্প, ওকে একটা গল্প বলতে বলা হয়েছে তাই এসব বলছে, কে কি আর সত্যি করে আছে?
বেশ তো হোক না গল্প, তাও একবার যাও না।
আচ্ছা দাঁড়ান জিজ্ঞেস করে দেখছি একবার।
ইমামু চলে গেলে তাকিয়ে রইল অনেলিখা। ও দেখল বাচ্চাটা হাত তুলে জঙ্গলের উত্তরের দিকটা দেখাল। ইমামু এসে জানালো যে বাচ্চাটা বলল এখান থেকে নাকি কয়েক ঘণ্টার পথ। অনেলিখার বিশ্বাস বাচ্চাটা কোনো একদিন জঙ্গলের মধ্যে পথ হারিয়েছিল। তখনই নিশ্চয়ই মিস্টার পাইয়ের বন্ধুর বাড়িটা দেখতে পেয়েছে। বাকিটা অবশ্য কি বা কিভাবে সম্ভব সেটা অনেলিখার জানা নেই। মিস্টার পাই কি এখনো বেঁচে আছেন? চারধারের জঙ্গল এখন অন্ধকারে মিশে গেছে। এরকম অন্ধকারে ঝাঁপ না দিলে জঙ্গলকে যেন চেনাই যায় না। 28 জুলাই। গতকাল রাতের বিভীষিকা বহুদিন থেকে যাবে অনেলিখার মনে। এই গ্রামে জনা 80 ব্যাম্বুটি আছে, সে তুলনায় থাকার ঘর অনেক কম, 30-এর কাছাকাছি। মাটি বাঁশ গাছ দিয়ে বানানো ঘরগুলো যেন কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। অনেকে অবশ্য বাইরেই শোয়, কিন্তু চারদিকে এত অজস্র মশা, কি করে যে বাইরে শোয় কে জানে। অনেলিখা বেশ কয়েকজনকে ওই মশার স্প্রেটা গায়ে মাখতে বলেছিল, কিন্তু তাদের মশার থেকে এরকম স্প্রেতেই বেশি ভয়। কাল গভীর রাত অব্দি চলেছিল নাচ গান গল্প বলা। ব্যাম্বুটিদের সবার কাছে ইতিমধ্যেই অনেলিখা খুব প্রিয় মানুষ হয়ে উঠেছে। আসলে বাইরের বিশ্বের একটা বড় অংশের মানুষ ব্যাম্বুটিদের মানুষ বলেই মনে করে না। এদের দোষ, এরা কোনো পার্থিব কিছু সঞ্চয় করে না। জঙ্গলের মাটিতে, গাছে, আকাশে, বাতাসে এত কিছু আছে, কি দরকার কোন রকম সঞ্চয়ের। এরা হয়তো জানে যে মৃত্যুর অদৃশ্য দাবা খেলা তো চলছে, একদিন খেলা শেষ হবে, কি দরকার অহেতুক সঞ্চয়ের। এই যেমন এইসব লোকেরা আবার সব ফেলে কিছুই না নিয়ে আরেক জায়গায় চলে যাবে, পড়ে থাকবে এরকম কিছু মাটির বাড়ি যা শেষমেশ ওদের মতোই জঙ্গলের মাটিতে মিশে যাবে। যতই অনুন্নত হোক না কেন, এরাও বুঝতে পেরেছে যে অনেলিখা এদের আরেকজন মানুষের মতোই দেখে, এদের সঙ্গে সেভাবেই আচার ব্যবহার করে। হাতে হাত ধরে ওদের সঙ্গে নাচতেও দ্বিধাবোধ করে না, একসঙ্গে বসে সবার সঙ্গে এক পাতার থালায় খেতেও পারে। ওদের সঙ্গে জঙ্গলের নিয়ম মেনে জঙ্গলে যেতেও ভয় পায় না। জঙ্গলে রাত 11টা মানে অনেকটা রাত, কিন্তু গতকাল সেরকমই হয়েছিল। তারপরে যে যার মতো শুতে চলে গেল। অনেলিখা শুয়েছিল এক ব্যাম্বুটি বৃদ্ধার সঙ্গে, খুব নিচু ছাদ, উচ্চতায় 4 ফুট হবে, মাথা অনেকটা নিচু করে ঢুকতে হয়। ভিতরে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টকর, এসে মাটির উপর চাটাই পেতে শুয়ে পড়েছিল। মাঝরাতে অনেলিখার খুব জল তেষ্টা পেয়েছিল। উঠে বসতে হঠাৎ মনে হল ঘরের ঠিক বাইরে কিছু একটা যেন হাঁটছে, খুব সন্তর্পণে। ঘরে কোনো জানলা নেই। আস্তে করে রাইফেলটা হাতে নিল অনেলিখা। ঘরের দরজা সামান্য খুলে যা দেখল তাতে ওর সারা শরীরে শিহরণ খেলে গেল। কাস্তের মতো চাঁদ উঠেছে আকাশে, তার কৃপণ আলোর ছায়ায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা লেপার্ড, বেশ বড় আকারের, কিছুটা দূরের একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে সেটা লাফিয়ে ঘরটার ছাদে উঠে গেল, ঘরের ওপরে পাতার ছাউনি, সেটা সরিয়ে ঘরের মধ্যে নামা এমন কিছু ব্যাপার নয়। সেই লেপার্ড সেটারই চেষ্টা করছে। পরক্ষণেই অনেলিখা একটা আর্ত চিৎকার শুনল, কিন্তু এই ঘর থেকে নয়, অন্য একটা ঘর থেকে। আর এক মুহূর্ত দেরি না করে ওই লেপার্ডটাকে লক্ষ্য করে অনেলিখা গুলি চালালো 2 বার। লাগলো কি লাগলো না ঠিক বুঝতে পারল না, কিন্তু সেই আওয়াজ অনেকের ঘুম ভাঙিয়ে দিল। পরক্ষণেই অনিলেখা লক্ষ্য করল ওই আহত লেপারটা ওকে লক্ষ্য করে ঝড়ের বেগে ছুটে আসছে। মনে হল যেন দুটো হলুদ আলো এগিয়ে এলো ওর দিকে। পরপর আরো দুটো গুলি করল অনিলেখা। এবারে লক্ষ্যভ্রষ্ট হয়নি। ওর থেকে কিছুটা দূরে লেপারটা মাটির ওপরে যেন ছিটকে পড়ল। চারদিকে এখন ব্যাম্বুটিরা জেগে উঠেছে। আগুন জেলে অনেক খোঁজাখুঁজির পরেও অন্য লেপারটাকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু একজন পিগমির ক্ষত বিক্ষত দেহ পাওয়া গেল। আরেকজন কোথাও। ভোর হতে জঙ্গলের মধ্যে দিয়ে দুজন ব্যাম্বুটিকে সঙ্গে নিয়ে বেশ কয়েক ঘন্টা হেঁটে অনিলেখা আর ইমামও প্রথমে গেল কাছের ব্যান্টুদের গ্রামে। সেখান থেকে কথা বলল ভারতীয় দূতাবাসের সঙ্গে। অনিলেখা জানিয়ে রাখল গত রাতের ঘটনা, একই সঙ্গে কোথায় ওই বাড়িটা থাকতে পারে সেটাও জানিয়ে রাখল। এখানকার অন্য অনেক রহস্যের সমাধানও যে ওই বাড়িতেই পাওয়া সম্ভব সেটাও জানিয়ে রাখল। অনিলেখার ধারণা, এই যে লেপার্ড বা শিম্পাঞ্জির মধ্যে আগ্রাসন, এদের ব্যবহারের পরিবর্তন, সদল বলে আক্রমণ, নতুন কোন হিংস্র প্রাণীর উপস্থিতি, এই সবকিছুর সঙ্গে যুক্ত আছে ওই বাড়ি ও মিস্টার পাইয়ের বন্ধু বিজ্ঞানী আর্নেস্ট সলভে। অনিলেখারা দুজন ব্যান্টু শিকারীকে সঙ্গে নিল। তার জন্য অবশ্য অনেক টাকা দিতে হল, কারণ কেউই ওই দিকের জঙ্গলে যেতে চায় না। সঙ্গে নিল জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আরো কিছু আবশ্যিক জিনিস এবং রাইফেল। আর একটুও সময় নষ্ট করলে চলবে না, মন বলছে মিস্টার পাই এখনো জীবিত। সমস্যা শুধু একটাই, সেই পিগমি বাচ্চা ছেলেটাকে সঙ্গে পাওয়া যাবে তো, নয়তো পথকে দেখাবে। ২৯শে জুলাই। গতকাল রাতে আর কিছু হয়নি, তবে সবাই খুব সতর্ক ছিল। বেশ কয়েকটা জায়গায় আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই অনিলেখারা বেরিয়ে পড়ল। এদিকের জঙ্গল যে কতটা গভীর তা না এলে বোঝা যেত না। অনিলেখা অ্যামাজনের জঙ্গলে গেছে, গেছে বোর্নিওর রেন ফরেস্টে। এখানেও গত কয়েকদিন জঙ্গলের মধ্যেই থেকেছে, কিন্তু এই জঙ্গল যেন একদম অন্যরকম, যেন কোনোদিন কেউ এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টাই করেনি। যেতে যেতে মনে হচ্ছিল বাচ্চা ছেলেটার কথার উপরে ভরসা করে এত বড় রিস্ক নেওয়া ঠিক হচ্ছে তো? সঙ্গে অবশ্য বাচ্চা ছেলেটাকে পেতে অসুবিধে হয়নি। শুধু তাই নয়, অনিলেখা ইতিমধ্যেই ব্যাম্বুটিদের এতটাই আপনজন হয়ে গেছে যে আরও চারজন সেরা ব্যাম্বুটি শিকারী এই অভিযানে সঙ্গী হয়েছে। ব্যান্টুদের কথা আলাদা, ওরা এসেছে টাকার লোভে। তাছাড়া এদের কাছে এই উত্তরের জঙ্গল তেমন আলাদা কিছু নয়, কিন্তু ব্যাম্বুটিরা জানে এই দিকের জঙ্গল আরো অনেক বেশি বিপজ্জনক। নানান অচেনা হিংস্র জীব রয়েছে এদিকে, সেজন্য এই জঙ্গলে এরা আগে কখনো আসেনি। এদের পূর্বপুরুষরাও সব সময় বারণ করে এসেছে এই দিকের জঙ্গলে আসতে, কিন্তু যে সভ্য মানুষ এদের জন্য লেপার্ডের মুখোমুখি হতে দ্বিধা করে না, যে সভ্য মহিলা ওদের সঙ্গে মানুষের মতো ব্যবহার করে, তার জন্য অনেক কিছুই করতে পারে ব্যাম্বুটিরা। ওরা সঙ্গে নিয়েছে তীর, ধনুক, বর্শা, কোমরে গাছের ডাল কাটার জন্য ছুরি, বাকি সবার হাতে রাইফেল। মাঝে মধ্যে ওরা সামনে যাওয়ার কোনো পথ না পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ছে। তারপরে বেশ কিছু জায়গায় গাছের ডাল কেটে পথ বানিয়ে নিতে হচ্ছে, মাথার অনেক ওপরে গাছের ক্যানোপি। প্রায় ২০ ফুট গভীর গাছের পাতার সে আচ্ছাদন ঠিক যেন জঙ্গলের ছাদের মতো জঙ্গলের সব অজানা রহস্যকে লুকিয়ে রেখেছে বাকি বিশ্বের থেকে, স্যাটেলাইটের থেকে। জঙ্গলের নিচে সূর্যের আলো, বাতাস, বৃষ্টিরও আশা বারণ, সেজন্য এখানে নিচের দিকটা এত গরম, এত আর্দ্র, আর দিনের বেলাতেও অন্ধকার। ঘামে সারা গা ভিজে যাচ্ছে। ইমামও হয়তো ভাবছে একটা বাচ্চার গল্প কথা শুনে এগিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে। বাচ্চা ছেলেটার দেখানো পথ অনুযায়ী ওরা এগোতে শুরু করল গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। ওই বাড়িতে যাওয়ার নিশ্চয়ই অন্য কোনো পথ রয়েছে যেখান দিয়ে মিস্টার বাইদের নিয়ে আসা হয়েছিল। এখানে যে কোনো সময় যে মৃত্যু অজান্তে এগিয়ে আসতে পারে তা অনিলিখা জানে। যেখানে এরকম হিংস্র জন্তু আছে সেখানে খুব সতর্ক হয়েও লাভ হয় না। রেইন ফরেস্টের একটা আলাদা গন্ধ থাকে, ভেজা মাটি, পচা পাতা সব মিলে মিশে অন্যরকম একটা গন্ধ। সেই গন্ধে যেন নেশা আছে। ম্যাগিনি, এবনি, লেম্বা, বাওবাব নানান ধরনের বিশাল বিশাল বৃক্ষের সমাহার, মাঝে মধ্যে অজস্র ছোট ছোট উড়ন্ত পোকায় ঘিরে ধরছে। পায়ের সামনে কোনো সাপ আছে কিনা সেদিকেও নজর রাখতে হচ্ছে। এদিকের জঙ্গলে আবার জলা জায়গা বেশি, মাঝে মধ্যেই ওদের এগিয়ে যেতে হচ্ছে হাঁটু জলের মধ্যে দিয়ে। সেখানে কুমিরও থাকতে পারে। যদিও অনিলিখার সঙ্গীরা অনিলিখার থেকে এই জঙ্গলের ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ, তবে এখানে প্রত্যেককেই সমান সাবধানী হতে হয়। কখন কি চোখে পড়ে! প্রায় তিন চার ঘন্টা হাঁটার পরে হঠাৎ করে প্রবল বৃষ্টি এল, সঙ্গে সেই রকম ঝড়। পাতার ছাউনি ভেদ করে তেমন ভাবে জল না এলেও সে বৃষ্টি আর হাওয়ার শব্দে অন্য সমস্ত শব্দ যেন হারিয়ে গেল। হঠাৎ ডান দিক থেকে আসা একটা জোরালো আওয়াজে অনিলিখা চমকে উঠল। তার পরক্ষণে বাঁ দিকে আওয়াজটা হল। কিছুটা সামনে এগোতে দুদিক থেকে ভেসে এলো আওয়াজটা। ইমামও অভিজ্ঞ। ব্যাম্বুটি শিকারীরা বর্শা নিয়ে তৈরি, সবার মুখে ভীতি। অনিলিখা ইঙ্গিতে বুঝল কোনো এক সিলভার ব্যাক গরিলার দল চারিদিক থেকে ঘিরে ধরছে। ব্যাম্বুটি শিকারীরা হাত নেড়ে সবাইকে নিঃশব্দে পিছিয়ে আসতে বলল। এই গরিলার দলের মধ্যে একজন আলফা মেল গরিলা দলনেতা থাকবে যে তার পরাক্রম দেখাতে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। এই শক্তির পরিচয় না দিলে ওর দলনেতা হয়ে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে উঠবে। অনিলিখারা তাই সে পথ থেকে সরে এসে একটু অন্য দিক দিয়ে এগোল। এখানে নানান গাছে ফল পাকুড়ের অভাব নেই। জঙ্গলের নিচের দিকেও গভীর লতাপাতার জঙ্গল, সেজন্য ওরা খুব আস্তে আস্তে এগোচ্ছিল। ফোনের নেটওয়ার্ক নেই, তবে ওর ফোন যাতে ট্র্যাক করা যায় সে ব্যবস্থা করে এসেছে অনিলিখা। কম্পাস দিয়ে মাঝে মধ্যে দেখে নিচ্ছে ঠিক দিকে এগোচ্ছে কিনা। জল সবার সঙ্গেই আছে, কারণ এই ঘন জঙ্গলে যে কেউ হারিয়ে যেতে পারে। তখন জল সঙ্গে না থাকলে খুবই বিপদ। ওরা যেতে যেতে কাদা মাটিতে লক্ষ্য রাখছিল কোনো জন্তুর টাটকা পায়ের ছাপ আছে কিনা। একটা জায়গায় ওরা হাতির দলের পায়ের ছাপ দেখল, কিছুক্ষণ আগেই গেছে। এদিকে হাতির দল কম আছে, ওরা থাকলে ওরাই কিছুটা যাওয়ার পথ তৈরি করে দেয়। কিছুটা দূরে একটা জায়গায় লেপার্ড ও বুনো মোষের বর্জ্য চোখে পড়ল, সেটাও পুরনো নয়, কয়েক ঘন্টা আগের, আশেপাশেই হয়তো আছে। কাদামাটি ছাড়িয়ে এবার ওরা উঁচু নিচু পাথুরে পথ ধরে এগোতে লাগল। কিছুক্ষণ ধরেই অনিলিখার মনে হচ্ছিল চারিদিকে পাখির আওয়াজ, শব্দ কিছুটা যেন কমে এসেছে। সামনে একটা জলাশয় পড়ল, সেটা পেরিয়ে যেতে হবে। উপরে একটা বিশাল বড় গাছের বেশ কয়েকটা টুকরো ভাসছে। সঙ্গের শিকারীরা আচমকাই উত্তেজিত হয়ে উঠল। কারণটা পরক্ষণেই বুঝতে পারল অনিলিখা। আর কাছে না গিয়েও জিনিসটা কি আন্দাজ করে চমকে উঠল।
এ তো সাপ! এত বড় সাপ যে হতে পারে ভাবতে পারা যায় না। এটা তো প্রায় 50 ফুট লম্বা হবে, জড়াও মনে হচ্ছে 3.5 ফুটের মতো, কিন্তু পুরো শরীরটা ক্ষত বিক্ষত কয়েকটা টুকরো মাত্র পড়ে আছে। এটা কি এখনই হয়েছে?
ইমামুর মতো দুর্ধর্ষ শিকারী পর্যন্ত ভয় কাঁপছিল, সবার মুখে আতঙ্কের ছায়া। এটাই কি সেই টাইটানোবোয়া যার কথা অনেক সময় কঙ্গোর উপজাতিরা বলেছে? এমনকি 1949 সালে এক বেলজিয়ান কর্নেল এই 50 ফুট সাপ দেখেছিল কঙ্গোর উপর দিয়ে প্লেনে করে উড়ে যাওয়ার সময়। এই সাপের ফনাই মাটি ছেড়ে উঠে এসেছিল 10 ফুট পর্যন্ত। সে ছবি সারা বিশ্বের সামনে থাকলেও সেই সাপের আর খোঁজ পাওয়া যায়নি। যদিও এরকম প্রজাতি যে কঙ্গোতে থাকতে পারে সেটা অনেক বিজ্ঞানী বলেছে। 66 মিলিয়ন বছর আগে প্যালিওসিন এপক যুগে এই ধরনের সাপ ছিল, তাদের ফসিলসও পাওয়া গেছে। গত 100 বছরে বেশ কয়েকবার দেখা গেলেও ধারণা করা হয়েছিল যে খাদ্যের অভাবে এই সাপ আর নেই, কিন্তু সে সাপ যে আজও আছে তার প্রমাণ অনেলিখার চোখের সামনে।
কিন্তু এখন প্রশ্ন অন্য, এরকম একটা সাপ যা কিনা অনায়াসে কুমির বা গরিলাকে জড়িয়ে ধরে কয়েক মুহূর্তে মারতে পারে, তাকে মারল কে?
ব্যান্টু শিকারীরা আর এগোতে চাইছে না, তারা ফিরে যেতে চায়। আলো কমে এসেছে, বাড়ির কোনো চিহ্ন এখনো অবধি পাওয়া যায়নি, কিন্তু ফেরাও সম্ভব নয় আর। অনেকক্ষণ ধরেই অনিলিখার মনে হচ্ছে যেন অদৃশ্য কিছু ওদের পিছু পিছু আসছে, কিন্তু ওদের সামনে আসছে না, আশেপাশের বনানীর মধ্যে লুকিয়ে আছে। হঠাৎ পাশের জঙ্গলের মধ্যে কালো মতো কিছু যেন নড়ে উঠল। আশেপাশের জঙ্গল যেন হঠাৎ জীবন্ত হয়ে এগিয়ে এলো ওদের দিকে। সামনে জল কাদা, যার মধ্যে সাপটা পড়ে আছে, দৌড়ানো সম্ভব নয়। ওরা কিছু করার আগেই বুঝল ওদের একটা শিম্পাঞ্জির বিশাল দল ঘিরে ধরেছে। হিংস্রভাবে এগিয়ে এলো ওদের দিকে। ওরা রাইফেল তুলে ধরার আগেই যেন বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ল চারিদিক থেকে। অনিলিখা রাইফেল তুলে সামনের দিক থেকে ছুটে আসা এক শিম্পাঞ্জির দিকে গুলি চালানোর আগেই ওর মাথায় কি যেন পিছন দিক থেকে সজোরে পাথর দিয়ে মারল। চারদিক অন্ধকার হয়ে এলো মুহূর্তে, জ্ঞান হারাল অনিলিখা। July 31 অনিলিখা অবাক হয়ে উঠে বসে দেখল ওর মাথায় ব্যান্ডেজ। বেশ খানিকক্ষণ কিছুই যেন খেয়াল করতে পারল না, পরে আস্তে আস্তে সবকিছু মনে পড়তে শুরু করল। শরীর খুব দুর্বল লাগছে, কোথায়ও অবাক হয়ে দেখল একটা খাঁচার মধ্যে বসে আছে, খাঁচার বাইরে একটা বিশাল শিম্পাঞ্জি ওর দিকেই তাকিয়ে আছে। এরকম মুহূর্তেও অনলিখার হাসি পেল, সবকিছু উল্টে গেছে, স্বপ্ন দেখছে নাকি? একটা বেশ আধুনিক বিল্ডিং এর মধ্যে এই খাঁচা, উঠে দাঁড়াতে গিয়ে ফের বসে পড়ল অনলিখা, মাথা ঘুরছে। ঠিক সেই সময় কোন এক যান্ত্রিক গম্ভীর স্বর অনলিখাকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলে উঠল,
ওয়েলকাম টু মাই হাউস অনলিখা, আমি আর্নেস্ট বলছি। শুধু শুধু এত কষ্ট করে আসতে গেলে, আমি নিজেই তো নিয়ে আসছিলাম। বৃথা এত রক্তপাত, এতজনের হত্যা, এসব কি ভালো লাগে বলো?
অনলিখা ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল আওয়াজটা কোত্থেকে আসছে। ওর পাশে এক গ্লাস জল রাখা, শরীর খুব দুর্বল, গলা শুকিয়ে কাঠ। জলে গলা ভিজিয়ে বলে উঠল,
কোথায় তুমি? কি চাও আমাদের কাছে?
আমি চাই তুমি আমাদের সঙ্গে কাজ করো।
কিসের কাজ?
আরে বলছি বলছি, এত তাড়া কিসের?
মিস্টার পাই, মিস্টার পাই কোথায়?
মিস্টার পাই, তিনি এখানেই আছেন বহাল তবিয়তে। তবে তোমার জন্য একটা দুঃসংবাদ, ডেভিড আর বেঁচে নেই। আসলে তাকে আমার প্রয়োজন ছিল না, শুধু তোমাকে আর মিস্টার পাইকে আমার প্রয়োজন, সেজন্য তোমরা এখনো বেঁচে আছো।
আমার সঙ্গে যারা এসেছিল তারা সবাই কোথায়? ইমামু, ব্যাম্বুটি শিকারীরা?
কেউই বেঁচে নেই, সবাই আমার পোষা চিম্প্যাঞ্জিদের শিকার। একমাত্র তোমাকে বাঁচিয়ে অক্ষতভাবে আনতে বলেছিলাম, ওরা খুব বুদ্ধিমান, সেটাই করেছে, ওদের আদিম হিংস্র প্রবৃত্তির কথা না শুনে। তবে তোমার মাথা ফেটে অনেক রক্ত বেরিয়েছে, তুমি ঠিক যতক্ষণ আমার কথা শুনবে ততক্ষণ তুমি বেঁচে থাকবে। আমি তোমার সব কথা জানি, তোমার মতো অত্যন্ত প্রতিভাবান একজনকে আমার দরকার, যে আমাকে আমার কাজে সাহায্য করতে পারবে।
কে তুমি?
আমি আর্নেস্ট সলভে।
তুমি তো আর্নেস্ট নও। আর্নেস্টের মতো গলার স্বর হলেও আর্নেস্ট কখনো এভাবে কথা বলত না। তাছাড়া ও একা কাজ করতে বেশি ভালোবাসে। সত্যি করে বলো, কে তুমি?
বললাম তো, আমি আসলে আর্নেস্ট।
না, হতেই পারে না, ও তো এভাবে কথা বলে না। তার মানে তুমি ওর সৃষ্টি? ও মাই গড!
একটু থেমে অনিলিখা ফের বল,
তুমি আর্নেস্টের সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই তো?
এই যে ম্যাডাম, আমার একটা নাম আছে, সেটা হলো আর্নেস্ট, আর্নেস্ট সলভেরি দেওয়া নাম। হ্যাঁ, আমি আর্নেস্ট সলভেরি তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা, যা পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি গ্লোবাল ওয়ার্মিং এর থেকে। অফকোর্স কাজটা ওই আমাকে দিয়েছিল, আর সেটা করতে গেলে যা যা দরকার তাই করব আমি।
কিন্তু তুমি মানুষ মারছো কেন? সেটা ছাড়াও তো করা যায়।
না, করা যায় না, তোমাদের মতো মানুষই এসবের মূলে। যতদিন মানব সভ্যতা থাকবে গ্লোবাল ওয়ার্মিং এর থেকে পরিত্রাণের কোনো উপায় থাকবে না। তোমরাই তো এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সব থেকে বেশি দায়ী। গাছ কাটা থেকে বিষাক্ত ধোঁয়া সবের মূলেই তোমরা।
তুমি কি সব মানুষকে সেজন্য মারতে চাও?
হ্যাঁ, মারতে চাই সব মানুষকে, কিন্তু চাইলেই পারছি কোথায়। সেজন্য আমাকে দেখতে হচ্ছে আমি আমার ক্ষমতার মধ্যে আর কি করতে পারি। সবকিছু তো চাইলেই আমি করতে পারি না, চাইলেই তো আর পুরো বিশ্বের মানুষ মারতে পারবো না। তবে যতদিন আমার উদ্দেশ্য না সফল হচ্ছে আমাকে আমার কাজ করে যেতেই হবে।
বুঝেছি।
এটা হয়তো তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, আমি কি করেছি তা তোমার জানার কথা নয়।
তুমি কি কি করেছো তা আমি আন্দাজ করতে পারি, এছাড়া আমি এমনিও বুঝতে পেরেছি যে তুমি এমন কিছু প্রাণী তৈরি করেছো যারা এই কাজটা তোমার হয়ে করে দিতে পারবে।
কিভাবে করলাম সেটা কি বলতে পারবে?
তোমাকে তার আগে বিজ্ঞানী আর্নেস্ট সলভে ক্রিসপারের মাধ্যমে জিন এডিটিং এর রিসার্চে ব্যবহার করেছিল, তাই তো?
হ্যাঁ, আমার কাজ ছিল কোনো জেনেটিক প্যাটার্ন একটা প্রাণীর কি কি ধরনের ব্যবহারের জন্য দায়ী সেই রহস্য খুঁজে বার করা। কোনো একটা নির্দিষ্ট ধরনের ব্যবহার বা ক্ষমতা পাওয়ার জন্য ঠিক কোন জিন দরকার সেটা বুঝে ডিএনএ সিকোয়েন্সে দ্রুত পরিবর্তন আনা, সেভাবে বিশেষ কোনো ক্ষমতা সম্পন্ন প্রাণী তৈরি করা। ক্রিসপার ক্যাস নাইনকে ঠিক সে উদ্দেশ্যে জিন এডিটিং এর কাজে ব্যবহার করাই ছিল আমার কাজ। সে কাজ আমি অত্যন্ত সফলভাবে করেছিলাম।
হ্যাঁ, আমার ধারণা উনি তোমাকে ব্যবহার করেছিলেন কিছু শস্যের ফলন বাড়ানোর জন্যে, সেসব ফসলকে আরো উষ্ণ আবহাওয়ার জন্য উপযুক্ত করে তোলার জন্যে, তাই না? হয়তো মানুষের কিছু জেনেটিক রোগ সারানোর জন্যও তোমাকে ব্যবহার করেছিলেন। আমি এ ব্যাপারে অ্যালজাইমার কিভাবে সারানো সম্ভব জিন এডিটিং করে তার উপরে ওনার একটা রিসার্চ পেপার কয়েক মাস আগে পড়েছিলাম। কিন্তু তোমাকে নিশ্চয়ই এভাবে লেপার্ড বা শিম্প্যান্সির ব্যবহারে পরিবর্তন আনতে বলেনি যাতে তারা খুনি হয়ে ওঠে? কিন্তু সেটা যে একইভাবে সম্ভব সেটা বোঝার ক্ষমতা তোমার ছিল, তাই না? সেই ক্ষমতার অপব্যবহারই তুমি করেছ।
হ্যাঁ করেছি, ঠিক সেটাই করেছি। আমি বুঝতে পেরেছিলাম যে একইভাবে কিছু প্রাণীতে পরিবর্তন এনে তাদের মাধ্যমে এখানকার মানুষদের দ্রুত মারা সম্ভব।
আর তুমি সেটাকে ব্যবহার করলে একটা নতুন উদ্দেশ্যে, গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য। বুঝলে যে এর জন্য সবার আগে দরকার মানুষকে নিশ্চিহ্ন করা, কারণ মানুষ একের পর এক এমন কাজ করে চলেছে যার জন্য পৃথিবীর উষ্ণতা ক্রমশই বেড়ে চলেছে।
ঠিক, আর তার জন্য আমার দরকার হলো কিছু হিংস্র প্রাণী যারা খুব সহজে এখানকার মানুষকে হত্যা করতে পারে।
সেই দুটো প্রাণী হলো লেপার্ড ও শিম্পাঞ্জি, তাই তো?
বাহ, তুমি তো প্রায় সবকিছুই ঠিক আন্দাজ করেছো দেখছি।
এই দুটো প্রাণী যে খুব স্পেশাল তা কি তুমি জানতে?
হ্যাঁ জানতাম, সেজন্যই আমি সিলেক্ট করেছি এদের।
ঠিকই সিলেকশন করেছ, লেপার্ডের গায়ের জোর সাইজের তুলনায় অনেক বেশি, গাছে উঠতে পারে, খুব বুদ্ধিমান, জোরে দৌড়াতে পারে, লাফিয়ে 10 ফুট অব্দি উঠে যেতে পারে, সব পরিবেশে মানিয়ে নিতে পারে। দরকার ছিল শুধু আর একটু সাহসী করে তোলার, মানুষের বিরুদ্ধে আরো আগ্রাসী করে তোলার, দলবদ্ধ করে তোলার, তাই তো?
হ্যাঁ, লেপার্ড কঙ্গোর সব থেকে শক্তিশালী প্রাণী হওয়ার ক্ষমতা রাখে, সব থেকে বেশি মানুষ মারতে পারে যদি দলবদ্ধ হয়।
শিম্পাঞ্জিও ঠিক তাই, অত্যন্ত বুদ্ধিমান, বুদ্ধিতে কিছু ক্ষেত্রে মানুষকেও চ্যালেঞ্জ জানাতে পারে। জিনগত দিক দিয়ে মানুষের সব থেকে কাছের জীব, যারা অন্য অনেক দিক দিয়ে, এমনকি শক্তিতেও মানুষের থেকে অনেক এগিয়ে। পাওয়ার, পলিটিক্স, কার সঙ্গে কখন কিভাবে বন্ধুত্ব স্থাপন করে ক্ষমতায় থাকতে হয়, শক্তিশালীর সঙ্গে কিভাবে বন্ধুত্ব রাখতে হয়, এসব ওরা জানে। ইমোশনাল ইন্টেলিজেন্স ও আরো নানান দিক দিয়ে এরা অন্য সব জীবজন্তুর থেকে অনেক এগিয়ে, সঙ্গবদ্ধ। এদের একটা গ্রুপে 50 বা 60 জন থাকে, কিন্তু সে গ্রুপের মধ্যে প্রত্যেকের অবস্থান দায়িত্ব খুব পরিষ্কার, সবাই সেই অনুক্রম অনুযায়ী চলে, ঠিক যেন একটা আর্মি, অনেক বেশি সংগঠিত। তাদের যদি আরো সঙ্গবদ্ধ করা যায়, মানুষের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া যায়, মানব হত্যার কাজে ব্যবহার করা হয়, তাহলে সেটা যথেষ্ট সফলভাবে এরা করবে। তোমার সীমিত ক্ষমতার মধ্যে এরাই সব থেকে বেশি প্রভাব তৈরি করতে পারবে, সব থেকে বেশি মানুষ মারার ক্ষমতা রাখবে, সেটা তোমার গ্লোবাল ওয়ার্মিং কমানোর উদ্দেশ্যকে সাহায্য করবে, তাই তো?
উল্টো দিক থেকে কোনো উত্তর এল না। অনিলিখাই জিজ্ঞেস করল,
তুমি কি আরো কোনো প্রাণীকে নিয়ে ভাবছ?
অবশ্যই, কয়েকটা আমার ল্যাবে পরীক্ষার মধ্যে আছে, এ বিষয়ে তোমাদের সাহায্য লাগবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তুমি আর্নেস্টের মতোই অগ্রগণ্য বিজ্ঞানী। বিশেষ করে আমি যখন এখন আরো সাহায্য পাচ্ছি না, তোমার সাহায্য আরো বেশি করে লাগবে। মিস্টার পাই বাকি সর্বক্ষেত্রে প্রায় বিশ্বের সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃত, তাই ওর সাহায্য লাগবে।
বেশ, আমি হয়তো তোমার কথাটা ভেবে দেখব, কিন্তু তার জন্য মিস্টার পাইকে এখনই ছেড়ে দিতে হবে।
উল্টো দিক থেকে যান্ত্রিক হাসির শব্দ শোনা গেল।
রাজি না হয় তোমার উপায় আছে কি?
আর্নেস্ট সলভে কোথায়?
আমি এখন আর্নেস্ট সলভে সব দিক থেকে।
সে না হয় বুঝলাম, কিন্তু আর্নেস্ট সলভে তোমার স্রষ্টা, তার কি হলো?
উনি আমাকে থামাতে চেয়েছিলেন, সেজন্য আমাকেই ওকে থামাতে হলো। উনি চাননি আমি আমার কাজ করে যাই, উনি আমাকে কাজ করতে দিতেন না।
তুমি কি ওকেও মেরে ফেলেছ?
না, মারিনি, শুধু আটকে রেখেছি।
আচ্ছা, আমি বা মিস্টার পাই যে খাঁচার বাইরে যাব, তোমার পোষ্যরা কিছু করবে না?
এই বাড়িতে তোমাদের মতো মানুষের থেকে বেশি হিংস্র আর কেউ নেই, যারা আছে তাদের আমি নির্দেশ দেব যাতে তোমাদের কোনো ক্ষতি না করে, অন্তত যতক্ষণ তোমরা আমার কথা শুনে কাজ করবে ততক্ষণ অবধি।
আমার মনে হয় আর্নেস্ট সলভে কেউ কাজে রাখতে পারে।
উনি এ কাজ কখনোই করবেন না,
সেটা বোঝানোর দায়িত্ব আমার। আমি ওর সঙ্গে কথা বলতে চাই, আমরা দুজনে মিলে তোমাকে আরো অনেক শক্তিশালী করে তুলব।
ঠিক আছে, সে সুযোগ আমি তোমাকে দেব একবার।
আর্নেস্টের কথা থেমে গেল। শিম্পাঞ্জিটা খাঁচার বাইরে থেকে মুখ গলিয়ে অনিলিখাকে যেন আরো ভালো করে দেখার চেষ্টা করছে, খুব কৌতূহলী মুখ। অনিলিখা উঠে দাঁড়াতে গিয়ে আবার বসে পড়ল। শুধু যে মাথায় চোট লেগেছে তা নয়, ডান কাঁধেও বড় রকমের চোট আছে, খুব সম্ভবত শিম্পাঞ্জির নখের আঁচড়। পয়লা অগস্ট। মাটিতে শুয়ে থাকা শীর্ণকায় লোকটাকে মিস্টার পাই বলে চেনাই যায় না। কোন রকমে উঠে বসলেন মিস্টার পাই, যেন ঘোরের মধ্যে আছেন। অনিলিখার দিকে একবার তাকালেন, তারপর আপন মনে বলে উঠলেন,
অনিলিখা, না না, সে কি করে হয়? তুমি এখানে আসবে কি করে? তোমাকে তো আমি এখনকার ঠিকানাই জানাতে পারিনি। জানালেও এরকম জায়গায় কোনদিন আসতে পারবে না।
আমি এসেছি মিস্টার পাই।
মিস্টার পাইয়ের সামনে উবু হয়ে বসল অনিলিখা। ঘরের মধ্যে সামান্য দিনের আলো আসছে। মিস্টার পাই যেন খানিক বাদে সম্বিত ফিরে পেলেন। অবিশ্বাসী চোখে খানিকক্ষণ তাকিয়ে ফিস ফিসিয়ে বলে উঠলেন,
কি করে এলে?
তারপর অনিলিখার হাতটাকে ছুঁয়ে দেখলেন একবার, সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়েও নিলেন।
তুমি এখান থেকে পালিয়ে যাও, ওরা তোমাকে দেখলেই মেরে ফেলবে, অথবা অথবা এই কাজ করতে বাধ্য করবে, তুমি পালিয়ে যাও।
অনিলিখা ফের মিস্টার পাইয়ের হাত দুটো ধরে বলল,
আপনি প্লিজ শান্ত হন, আমার কথাটা শুনুন, আপনি আপনি প্লিজ শান্ত হন।
শান্ত হও, শান্ত, এখানে কি হচ্ছে তুমি ভাবতেও পারবে না। লেপার্ড শিম্পাঞ্জিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আরো অনেক গুণ হিংস্র, বুদ্ধিমান আর শক্তিশালী বানিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে কঙ্গোর বিভিন্ন প্রান্তে। কেন করছে, কিভাবে করছে তা জানার চেষ্টা করতেই আমাকে আমাকে আর ডেভিড খেওড়া ধরে ফেলল। ডেভিড খেওড়া ইতিমধ্যে মেরে ফেলেছে, মেরে একটা লেপার্ড আমার সাথে ঝাঁপিয়ে পড়ল। ওর ভৎস আমাকে যে কেন ওরা এখনো বাঁচিয়ে রেখেছে জানি না।
আমি জানি, ওরা চায় আপনি আর আমি এই কাজে ওদের সাহায্য করি।
আমি কোনোভাবে আর্নেস্ট সলভেকে সাহায্য করব না অনিলিখা। ওরা মানুষ মারতে চায়, সব মানুষ। যতক্ষণ একটা মানুষও বেঁচে আছে ওদের কাজ শেষ হবে না, শেষ হবে না।
ইতিমধ্যে অনিলিখার পিছনে এসে দাঁড়িয়েছেন আর্নেস্ট সলভে। অনিলিখার কথাতেই সবে মাত্র ছাড়া পেয়েছে। আর্নেস্ট সলভেকে দেখে মিস্টার পাই ভয়ঙ্কর উত্তেজিত হয়ে উঠলেন।
Don't trust this man, Onilika. He killed David. একটা শয়তান, বদমাশ, সব সব এর প্ল্যান। আমাদের ডেকে এনে খুন করেছে লেপার্ড দিয়ে, এখন নিজের রাজত্ব বানাতে চায় কঙ্গোতে।
অনিলিখা বুঝল এখনো মিস্টার পাই পুরো ব্যাপারটা আন্দাজও করে উঠতে পারেনি। বড় বিষণ্ন দেখাচ্ছিল আর্নেস্ট সলভেকে, চোখ বেয়ে গড়িয়ে আসছে জলের ধারা। চুপ করে মিস্টার পাইয়ের কথা শুনছেন আর কাঁদছেন, এমনটা তো তিনি চাননি কখনো। অনিলিখা জানে এখানে কিছু বলা যাবে না। চারদিকে সিসিটিভি ক্যামেরা, সেন্সর, এখানে কে কি বলছে, কোথায় কি হচ্ছে, সবকিছুর উপর নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্নেস্ট। বিচার করছে, দাবার পরের চালের কথা ভাবছে। আর্নেস্টের বুদ্ধিকে কম ভাবার কোন কারণ নেই। হয়তো ও নিজেও অনিলিখাকে বিশ্বাস করেনি, শুধুই সুযোগ দিচ্ছে। অনিলিখা মিস্টার পাইয়ের হাত ধরে টেনে তুলল, তারপর বলল,
সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না।
কি ঠিক হয়ে যাবে অনিলিখা, সব আশা শেষ। আমরা যে এখানে আছি কি করে জানাবো বাকিদের? জানতে পারলেও কেউ আসতে পারবে না এরকম দুর্গম জায়গায়, আমরাই বা কিভাবে বেরোবো এখান থেকে?
অনিলিখা বাইরের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে আস্তে কথা বলতে বলল মিস্টার পাইকে, কারণ মিস্টার পাই বোধহয় দেখেননি যে দুটো বিশাল চেহারার শিম্পাঞ্জি কিছুটা দূরে বসে ওদের উপর নজর রাখছে। মিস্টার পাই এতক্ষণে অনিলিখার মাথার ব্যান্ডেজটা দেখেছেন, সেদিকে আঙ্গুল দেখিয়ে জিজ্ঞেস করলেন,
কি করে হলো এগুলো?
ওই একটু চোট পেয়েছিলাম, এখন ঠিক আছি। চলুন, আমার সঙ্গে চলুন, সব বুঝিয়ে বলছি। আপনারা আমার সঙ্গে কনফারেন্স রুমে আসুন, কথা আছে।
খানিক বাদে অনিলিখা দুজনকে নিয়ে এগিয়ে গেল পাশের কনফারেন্স রুমের দিকে। শিম্পাঞ্জি দুটো ওদের সঙ্গে সঙ্গে দরজার সামনে গিয়ে বসল। ওদের দিকে তাকালেই যেন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। মনে হয় যে কোনো সময় আক্রমণ করবে। কি হিংস্র দৃষ্টি! অনিলিখা এবার সজোরে বলে উঠল,
আমাদের কাজ হবে আর্নেস্টের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা, ওকে আরো শক্তিশালী করে তোলা, ওর উদ্দেশ্য সফল করা। কিভাবে আরো তাড়াতাড়ি ও কাজটা করতে পারে সেটা দেখা।
কি সব বলছ অনিলিখা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন ওকে সাহায্য করব?
কারণ আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। ওকে সাহায্য করলে তবেই আমরা বেঁচে থাকব। তাছাড়া আমরা বিজ্ঞান, এটাই আমাদের কাজ। বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এবার ঘরে আবার কৃত্রিম আর্নেস্টের যান্ত্রিক শীতল গলা পাওয়া গেল।
আমি আরো তাড়াতাড়ি আরো বেশি মানুষ মারতে চাই, এজন্য আমাকে অন্য কোনো প্রাণী খুঁজতে হবে যে আমার উদ্দেশ্যকে আরো তাড়াতাড়ি সফল করবে।
মিস্টার পাই রাগে চুপ করে বসে আছেন। ঠিক কি হচ্ছে এবারে বোধহয় খানিকটা বুঝতে পেরেছেন।
আমার মনে হয় এক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য করতে পারে মশা। এমনিতেও সব থেকে বেশি মানুষ মশার কামড়েই মরে। বড় কোনো প্রাণীর মাধ্যমে হয়তো ভয় বেশি সৃষ্টি করা যায়, কিন্তু দ্রুত মানুষ মারার জন্য মশার মতো কার্যকারী প্রাণী আর কিছু হতে পারে না। মশাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমনভাবে পরিবর্তন করতে পারি যাতে অনেক বেশি হারে সবার মধ্যে ম্যালেরিয়া ছড়ায় আর কোনো ওষুধ যেন সহজে তাতে কাজ না করে।
অনিলিখার বাঁ পাশে বসা বিজ্ঞানী আর্নেস্ট সলভে এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু আর যেন নিজেকে আটকাতে পারলেন না।
কি বলছো কি অনিলিখা, নিজের জীবন বাঁচানোর জন্য তুমি কোটি কোটি লোককে মারতে চাও? তোমার সম্বন্ধে তো অন্য কথা শুনেছিলাম।
কিন্তু আর্নেস্ট সলভে, এটাও তো সত্যি যে আজ গ্লোবাল ওয়ার্মিং এর মাধ্যমে পুরো পৃথিবীকে বিপন্ন করার জন্য এই মানুষই দায়ী। এমনিতেও মানুষ একদিন না একদিন মরবেই, এক্ষেত্রে শুধু একটু আগে মরবে, এই যা।
সাব্বাস অনিলিখা, একদম ঠিক বলেছ। মশাই হবে আমার পরের প্রাণী, ফাস্ট অফ দ্য রেডার, আনকন্ট্রোলেবল। লেপার্ডে আর চিম্পাঞ্জিতে যে অসুবিধাটা হয়েছে সেটা এদের ক্ষেত্রে হবে না, আর এ বিষয়ে আমাকে দ্রুত সফল করাই হবে তোমাদের তিনজনের কাজ। কারো কোনো জিজ্ঞাসা আছে?
কি অসুবিধা হয়েছে এদের ক্ষেত্রে?
যাদের জিন পরিবর্তন করেছে তারা কেউই বেশি দিন বাঁচছে না, এজন্য আগামী দিনে আমাকে অন্য কিছু ভাবতে হবে। আয়ু কমে যাওয়ায় এদের সংখ্যা বাড়ছে না, আমাকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার লেপার্ড আর চিম্প্যানজির সমানে তৈরি করে যেতে হবে, কিন্তু মশার ক্ষেত্রে সেটা অসুবিধে হবে না।
আরো কিছুক্ষণ কথার পরে যে যার নির্দিষ্ট ঘরের দিকে রওনা হল। অনিলিখা মৃদু স্বরে মিস্টার পাই এবং বিজ্ঞানী আর্নেস্টকে উদ্দেশ্য করে বলল,
একটু ভাবার সময় দরকার।
অনেকটা রক্তক্ষরণ হওয়ায় অনিলিখার শরীরে এখনো ক্লান্তি আছে, ঘাড়ের ব্যথাটা আরো বেড়েছে, মনে হচ্ছে বিষিয়ে উঠছে জায়গাটা। খাঁচা থেকে মুক্তি পেলেও এই ঘর যে খাঁচার থেকে ভালো কিছু নয় সেটা অনিলিখা জানে। নিশ্চয়ই অজস্র ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে ওর প্রত্যেকটা পদক্ষেপের ওপরে, হয়তো বিশ্লেষণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য। এ তো আর মানুষ নয় যে দিনের কোনো না কোনো সময়ে বিশ্রামের প্রয়োজন হবে। তাছাড়া এই বাড়িতে লেপার্ড না থাকলেও বেশ কয়েকটা হিংস্র শিম্পাঞ্জি আছে, এমনিতেই এরা মানুষের থেকে 5-7 গুণ বেশি শক্তিশালী হয়। নির্দেশ পেলে অনিলিখাকে টুকরো টুকরো করে ফেলতে সময় নেবে না। অনিলিখা জাপানি জুজুৎসু খুব ভালো জানে, কিন্তু তাতে তো আর শিম্পাঞ্জির সঙ্গে লড়াই করা যাবে না। এর থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, এই কৃত্রিম বুদ্ধিকে শেষ করা।
কিন্তু সেটা কিভাবে সম্ভব? তার জন্য বিজ্ঞানী আর্নেস্টের সাহায্য লাগবে। এখানে ইন্টারনেট নেই, ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই, কিন্তু তাও ভারতীয় দূতাবাসের এতক্ষণে আমার অবস্থান বুঝে যাওয়ার কথা। ট্র্যাক করার সমস্ত ব্যবস্থা করেই এসেছিলাম। কথা অনুযায়ী নিশ্চয়ই এতক্ষণে সন্ধানে বেরিয়ে পড়েছে। হয়তো কঙ্গো আর্মিও সঙ্গে আছে, কিন্তু ওরা কি পথ খুঁজে এখানে আসতে পারবে? যে পথে আমরা এসেছি সে পথে আসা অসম্ভব, বা হয়তো অন্য কোনো ভালো পথ আছে। কিন্তু মিস্টার পাই তো সেটাকে অত্যন্ত দুর্গম পথ বললেন। হয়তো ইচ্ছে করেই সেরকম ভাবে আছে যাতে অন্য কেউ সহজে এখানে না আসতে পারে। কিভাবে থামানো যাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে?
এত বড় বিজ্ঞানী আর্নেস্ট সলভে কিভাবে এরকম ভুল করল? কিভাবে এরকম একটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আউট অফ কন্ট্রোল হতে দিল? নির্দিষ্ট কিছু নিয়মের কথা, শর্তের কথা আগেই বলে দেওয়া উচিত ছিল, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্দিষ্ট পথে চিন্তা করে, আউট অফ কন্ট্রোল না হয়ে যায়। রেড টিমিং টেকনিক ব্যবহার করে এর ধারণাগুলোকে আগেই চ্যালেঞ্জ জানানো উচিত ছিল, বদলে দেওয়া উচিত ছিল, যাতে এই কৃত্রিম বুদ্ধি মানুষের হত্যার মেশিন না হয়ে যায়। সেটা না করে কিভাবে ডিজাইন করলো এরকম একটা সিস্টেম যার জন্য কোনো কিল সুইচই নেই? সব কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামের ক্ষেত্রেই এই কিল সুইচ থাকে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইচ্ছে মতো থামানো যায়, যাতে তা কখনো নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। আর্নেস্ট সেটা ভুলে গেল কি করে?
নাকি কোনো কিল সুইচ আছে, কিন্তু তা ব্যবহার করার আগেই কন্ট্রোলের বাইরে চলে গেছে এই কৃত্রিম দুর্বুদ্ধি। আচ্ছা, এই কৃত্রিম বুদ্ধিমত্তার মূল প্রাণভোমরা যে ডেটা সেন্টার সার্ভার, তাকে যদি কোনোভাবে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু কোথায় আছে এই সার্ভার? নিশ্চয়ই এই বাড়িতে কোথাও আছে। এরকম সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা জায়গার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাণভোমরা নিশ্চয়ই কোনো দূরের ডেটা সেন্টারে নেই। কিন্তু বাড়ির কোথায় থাকতে পারে এই সার্ভার? তাছাড়া কৃত্রিম আর্নেস্ট কি অত সহজে সেখানে যেতে দেবে? সে কি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না? মুশকিল হচ্ছে, এই বিষয়ে সব থেকে ভালো যিনি জানেন সেই বিজ্ঞানী আর্নেস্ট সলভেকে জিজ্ঞেস করা যাবে না।
সব কথা শুনছে অন্য আর্নেস্ট, যার আসল পার্থিব কোনো অস্তিত্বই নেই, এবং সেটাই আরো ভয়ের। অনেক সময় নিজের অন্য মনস্কতায় অনিলেখা এমন কিছু বলে ফেলতে পারে, যাতে মুহূর্তে এই কৃত্রিম বুদ্ধিমত্তা অনিলেখার আসল উদ্দেশ্য ধরে ফেলবে। সেক্ষেত্রে দ্বিতীয় কোনো সুযোগ পাওয়া যাবে না। আর্নেস্ট সলভে ও মিস্টার পাইকে আলাদা আলাদা ঘরে রাখা হয়েছে। মিস্টার পাই এখন অনেকটা স্বাভাবিক হয়েছেন। উনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনিলেখা কি করতে চলেছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্নেস্টও কি চুপ করে বসে আছে, নাকি সে অন্য কোনো খেলা খেলছে ওদের নিয়ে? ও হয়তো অনিলেখার অতীতের সব তথ্য বিশ্লেষণ করে আরো ভালো করে অনিলেখাকে বোঝার চেষ্টা করছে। অনিলেখা সম্বন্ধে আরেকটু বেশি জানলেই ও বুঝতে পারবে যে অনিলেখা কখনোই এরকম কোনো অন্যায় কাজ করতে পারে না। আড়ালে অন্য মতলব আছে, তখনই সন্দেহ করতে শুরু করবে। চ্যালেঞ্জটা হল, কে আগে অন্যকে মাত করার চাল দেয়, নকল আর্নেস্ট নাকি অনিলেখা? দোতলার ঘরটা থেকে বেরিয়ে এলো অনিলেখা, প্যাসেজ দিয়ে নিঃশব্দে এগিয়ে এলো। দুদিকে একই রকম ঘর, প্যাসেজে আলো জ্বলছে, কোনো শিম্পাঞ্জি এখানে নেই। একটু এগোতেই ডান দিকে সিঁড়ি চোখে পড়ল, চওড়া কাঠের সিঁড়ি। কিন্তু সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নিচে নামতেই থমকে দাঁড়ালো অনিলেখা। একটা বিশাল শিম্পাঞ্জি নিচের একতলার প্যাসেজে সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে। তার হিংস্র দৃষ্টি অনিলেখার দিকে স্থির। সোজা হয়ে দাঁড়িয়ে দাঁত বার করে একবার চাপা গর্জন করে উঠল যেন। তারপরে দুটো সিঁড়ি এক লাফে উপরে উঠে এল। অনলিখা ঘরে ফিরে এলো, এখন আর যাওয়া সম্ভব নয়। তবে জানলা দিয়ে যদি নামা যায় বাইরে থেকে ভালো করে দেখা যাবে। কিন্তু তখনই আবার ঘরের মধ্যে এসেই যান্ত্রিক শীতল গলা শুনতে পেল।
পালানোর চেষ্টা করো না অনলিখা, এখান থেকে পালানো কোনোভাবে সম্ভব নয়, আমি তোমার ওপর নজর রাখছি।
অনলিখা কোনো উত্তর দিল না, চুপ করে শুয়ে পড়ল বিছানায়। ঘর আপাতত অন্ধকার, সবকিছুই এখন অন্ধকার লাগছে ওর। কিন্তু এর মধ্যে থেকেই হাতড়ে হাতড়ে আলো খুঁজে নিতে হবে। কতগুলো ক্যামেরা ওর উপর নজর রাখছে কে জানে, এখান থেকে কি উদ্ধার পাওয়া আদৌ সম্ভব? দোসরা অগস্ট। পরের দিন সকাল নটায় কনফারেন্স রুমে আবার তিনজনের দেখা হল। একসঙ্গে কাজ করতে হবে, দেখতে হবে কিভাবে আবার ওই ক্রিসপার টেকনিক মশার ক্ষেত্রে ব্যবহার করা যায়। কাজের মধ্যে অনলিখা শুধু একবার দুজনের দিকে তাকিয়ে বলল,
কাল রাতে একটা স্বপ্ন দেখলাম জানেন, দেখলাম আমার দিকে একটা দৈত্য এগিয়ে আসছে। কি বিচ্ছিরি তার চেহারা! আমার পাশেই একটা হাঁসের ডিম ছিল, কে যেন বলল শিগগিরই ডিমটা ভেঙে দাও, ওই দৈত্য মারা যাবে। আমিও এক মুহূর্ত দেরি না করে ডিমটা ভেঙে দিলাম, প্রায় সঙ্গে সঙ্গে দৈত্যটা মারা গেল। কিছুদিন আগে নরওয়ের বিখ্যাত এক রূপকথায় পড়েছিলাম, সেখানেও এরকম এক দৈত্য ছিল যার হৃদয় রাখা ছিল লুকোনো এক হাঁসের ডিমের ভেতর, ভেঙে দিতে পারলেই দৈত্যটা শেষ। সেই জন্যই কাল ওরকম স্বপ্ন দেখলাম বোধ হয়। কি সব ছেলে মানুষই স্বপ্ন, কিন্তু তখন না রীতিমতো ভয় পেয়ে গেছিলাম।
এটুকু বলেই ইঙ্গিতপূর্ণ চোখে আর্নেস্টের দিকে তাকালো অনলিখা। দুজনের কেউই কিছু বলল না। এই ইঙ্গিত থেকে কি বুঝল তাও জানা গেল না। কাজ সংক্রান্ত অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু হল, কিন্তু আর্নেস্ট সলভে যে ইঙ্গিতটা বুঝেছিল তার প্রমাণ সেই রাতেই পেল অনলিখা। ওর ঘুম খুব পাতলা। রাত দুটো নাগাদ হঠাৎ করে অনলিখার মনে হল কে যেন ওর নাম ধরে ডাকছে। চমকে উঠল অনলিখা। এবার চিনতে পারল আর্নেস্টের গলা, দরজার দিক থেকে নয়, বাইরের জানলার দিক থেকে। জানলার দিকে তাকাতেই চমকে উঠল। বাইরে অন্ধকার থাকলেও স্পষ্ট দেখা যাচ্ছে যে কেউ একজন দাঁড়িয়ে আছে জানলার বাইরে। অনলিখা তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে জানলার দিকে এগিয়ে এল। বাইরে সরু কার্নিশ, কোন রকমে একটা পায়ের পাতা অর্ধেক রাখা যায় সেখানে। তার ওপরেই কোন রকমে দাঁড়িয়ে আছে আর্নেস্ট। জানলা খুলতেই বলল,
শোনো, আমাদের কাছে ঠিক 20 মিনিট আছে, এই সময়টুকু কোনো সার্ভেলেন্স কাজ করে না এখানে, ওর ডেটা ব্যাকআপ চলে। এটাই ছিল আমার ব্যাকআপ প্ল্যান, ভেবেছিলাম যদি কোনো গণ্ডগোল হয় এই সময় সবকিছু সামলে নেব। তবে এত কিছু যে হবে তা তো কখনোই ভাবিনি। যাক গে, এর মধ্যেই আমাদের কাজ সেরে আসতে হবে, জানলা দিয়ে বেরিয়ে এসো কুইক।
অনলিখা জানলা দিয়ে বেরিয়ে কোন রকমে কার্নিশের উপরে এসে দাঁড়াল। এখন ওরা তিনতলায়, নিচে পড়লে নিশ্চিত মৃত্যু। আর্নেস্টের পিছু পিছু সরু কার্নিশ ধরে কিছুটা এগোলো অনলিখা। একটা পাইপ নেমে গেছে নিচ অব্দি। আধো আলোয় ওদিকে আঙুল দেখিয়ে আর্নেস্ট জিজ্ঞেস করল,
পারবে পাইপ ধরে নামতে?
অনলিখা ঘাড় নাড়ল। ওর কাছে এটা খুব একটা শক্ত কাজ নয়, রক ক্লাইম্বিং এর বিস্তর অভিজ্ঞতা আছে ওর। আর্নেস্টের পিছু পিছু পাইপ ধরে কোনো আওয়াজ না করে নিচে নেমে এল। চারদিকে ঘন অন্ধকার, সামনে অচেনা জঙ্গল। সার্ভেলেন্স না থাকলেও চারদিকে হিংস্র জন্তুর তো অভাব নেই এখানে। তাদের মধ্যে আবার কিছু জন্তু মানুষ মারার জন্যই রাখা আছে। দুজনে সন্তর্পণে এগিয়ে গেল পাশের একটা বাড়ির দিকে। সেই বাড়ির দরজা ঠেলে ঢুকেই আর্নেস্ট বলল,
বাঁদিকের প্রথম ঘর, ওটাই সার্ভার রুম। তবে অত সহজে সিস্টেম শাটডাউন করা যাবে না, তার একটা বিশেষ
কিন্তু বলতে গিয়ে থেমে গেল আর্নেস্ট। কিছু দূরে অন্ধকারে দুটো হলুদ জ্বলন্ত চোখ, দ্রুত এগিয়ে আসছে ওদের দিকে একটা লেপার্ড। কিছু বোঝার আগেই লেপার্ডটা ঝাঁপিয়ে পড়ল আর্নেস্টের ওপর। পরক্ষণেই অনিলেখা দুটো গুলির আওয়াজ পেল, প্রায় সঙ্গে সঙ্গে লেপার্ডটা ছিটকে সরে গেল আর্নেস্টের থেকে। আধশোয়া অবস্থায় আরেকটা গুলি করল আর্নেস্ট। লেপার্ডের শরীরটা এবার নিশ্চল হয়ে গেল। আর্নেস্টের কাছে বন্দুক ছিল ভাগ্যিস, কোথাও লুকিয়ে রেখেছিল হয়তো, কিন্তু আর্নেস্টও নড়ছে না, মেঝেতে শুয়ে পড়ছে। অনিলেখা ওর পাশে গিয়ে বসল। কি হয়েছে তা অবশ্য সঙ্গে সঙ্গেই বুঝতে পারল অনিলেখা। লেপার্ড তার ধারালো নখে আর্নেস্টের পিঠ অর্ধেক চিরে দিয়েছে। আর্নেস্টের জামা রক্তে ভেসে যাচ্ছে। কোন রকমে আর্নেস্ট বলে উঠল,
আমার জন্য সময় নষ্ট করো না অনিলেখা, আর সময় নেই।
পুরো কথাটা এবারও শেষ করতে পারল না। হাতটাকে মুঠোয় নিয়ে দেখল একবার, মারা যাননি, পালস আছে, শুধু জ্ঞান হারিয়েছেন। সময় সত্যি নেই, আর 5 মিনিট, তারপর আর কোনো আশাই থাকবে না। উঠে দাঁড়িয়ে পাশের সার্ভার রুমে দরজা খুলে ঢুকে পড়ল অনিলেখা। বিশাল সার্ভার রুম, চারদিকে কম্পিউটার হার্ডওয়্যার, কুলিং সিস্টেম, নানা ধরনের যন্ত্রপাতি। আর্নেস্টের কথাগুলো একবার মনে করার চেষ্টা করল। সহজে শাটডাউন করা যাবে না, তার একটা বিশেষ ব্যবস্থা আছে।
কি সেই ব্যবস্থা? গ্রিন বলছিলেন, মানে সবুজ কিছু বোঝাতে চাইছিলেন, কিন্তু কি বোঝাতে চাইছিলেন এখন আর সেটা জানার উপায় নেই। হতে পারে সবুজ কোনো সুইচ আছে, হয়তো সেই সুইচ দিয়ে গোটা সিস্টেমটাকে শাটডাউন করা যাবে। কোথায় সেই সুইচ? কোথায় সুইচটা?
ঘরের চারদিকে পাগলের মতো সেই সুইচটাকে খুঁজতে শুরু করল অনিলেখা। কিন্তু কোথায় কি? অদৃশ্য ঘড়ির প্রত্যেকটা সেকেন্ডের কাটার শব্দ যেন এখন শুনতে পাচ্ছে ও। আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, বা কয়েক সেকেন্ড। যে কোনো সময় জেগে উঠবে ওই দানব, জেগে উঠবে সিসিটিভি ক্যামেরার অজস্র চোখ। সে চোখ এড়িয়ে এক পাও হাঁটা সম্ভব হবে না। কিন্তু কোথায় সবুজ সুইচ? একটু থেমে ভাবার চেষ্টা করল অনিলেখা।
আচ্ছা, ঠিক কি বলেছিলেন আর্নেস্ট? গ্রিন, গ্রিন সুইচ তো বলেননি, কেনই বা সুইচ ভাবছি আমি। সুইচ তো একবারও বলেননি আর্নেস্ট। সুইচ ছাড়াও সবুজ কোনো চিহ্ন বা দরজার কথা হয়তো বলতে চাইছিলেন, যেখানে কিল সুইচ আছে।
সবুজ কোনো চিহ্ন বা দরজাও দেখতে পেল না অনিলেখা। ইনফ্যাক্ট সবুজ কিছুই নেই এখানে।
আচ্ছা, গ্রিন বলতে কি শুধুই সবুজ বোঝায়, নাকি অন্য কিছু হতে পারে?
তখনই খেয়াল করল ঘরের অন্যদিকের দেওয়ালে একটা ছোট দরজা, তার রং সবুজ নয়। কিন্তু তারপরে একটা লোকের মুখ দাঁত বার করে হাসছে।
দাঁত বের করে হাসি, ইংরেজিতে যাকে বলে গ্রিন।
দরজাটা একটু জোরে ঠেলতেই খুলে গেল। ছোট্ট একটা খুপড়ি, সামান্য একটু জায়গা, একই সঙ্গে একটা শব্দ শুরু হয়েছে। পাশের কন্ট্রোল সিস্টেমের একটা একটা করে আলো জ্বলে উঠছে, জেগে উঠছে অন্য আর্নেস্ট, জেগে উঠছে তার অজস্র চোখ। কিছু আর না ভেবে ওই ছোট খুপড়ির মধ্যে ঢুকে পড়ল অনিলেখা। দেওয়ালে ভালো করে দেখতেই আবার সেই লোকটার হাসি মুখ দেখতে পেল এক জায়গায়। সেখানে একটা সুইচ আছে, কিন্তু সেটা তো বন্ধ আছে। সেটা কি চালু করতে হবে? আর কোনো কিছু না ভেবেই অনিলেখা ঠিক সেটাই করল। সঙ্গে সঙ্গে খুপরির দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ কোনো শব্দ নেই, ভেতরে দম বন্ধ হয়ে আসছে অনিলেখার। টেনে খোলার চেষ্টা করল অনিলেখা, কিন্তু কোনো লাভ হল না।
অনিলেখা, তোমার সময় শেষ। বড় জোর 15 মিনিট বেঁচে থাকবে ওখানে, তারপর তারপর তোমাকে আমি আমার লেপার্ডগুলোর হাতে ছেড়ে দেব। অনিলেখা, তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছ। ইউ হ্যাভ নো ওয়ে টু হাইড, 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 হাইড।
যান্ত্রিক কণ্ঠটা আচমকা থেমে গেল। কিছু অদ্ভুত শব্দ শোনা গেল, কয়েকটা ছোটখাটো বিস্ফোরণের। তাহলে কি সত্যিই কৃত্রিম আর্নেস্টের মৃত্যু হল? কিন্তু খুপড়ি থেকে বেরোনোর দরজা বন্ধ হয়ে আছে, টানাটানিতে কোনো কাজ হল না। আর্নেস্ট নিশ্চয়ই কোনোভাবে লক করে দিয়েছে। বার বার ধাক্কা দিতে লাগল অনিলেখা। 5 মিনিট, 10 মিনিট, কতক্ষণ যে কেটে গেল কে জানে। দম বন্ধ হয়ে আসছে অনিলেখার। শেষে ওই খুপড়ির মধ্যে শুয়ে পড়ল অনিলেখা। কতক্ষণ ছিল কে জানে। স্বপ্নের মধ্যে যেন বেশ কয়েকটা ফুলির আওয়াজ পেল। বাইরের দরজা যেন ভেঙে ফেলা হচ্ছে। বাইরে কয়েকজনের অস্পষ্ট কণ্ঠস্বর।
আমি এখানে
কিছুক্ষণ পরে হঠাৎ এক ঝাঁক আলো এসে জুটল কোথা থেকে। অনিলেখা দেখতে পেল খুপড়ির দরজা দিয়ে ঢুকছে ভারতীয় আর্মির স্পেশাল কমান্ডো। কোন রকমে অনিলেখাকে টেনে বের করে আনল খুপড়ির বাইরে। মাটিতে ফের লুটিয়ে পড়ল অনিলেখা।
আর ইউ অলরাইট ম্যাম?
স্থান কাল পাত্র কিছুই যেন বুঝতে পারছিল না অনিলেখা। তারপরে আস্তে আস্তে সামান্য জ্ঞান ফিরে এলো। বাড়ির মধ্যে পরপর গুলির শব্দ পাওয়া যাচ্ছে। পাশে সেই লোকটা এখন বসে আছে। এবারে অনিলেখা উঠে বসল। বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু তা ছাপিয়ে শোনা যাচ্ছে গুলি চালানোর আওয়াজ।
আমরা বাড়িটাকে ঘিরে ফেলেছি, এবার এখান থেকে বেরোতে হবে।
অনিলেখা কিছুক্ষণ বাদে লোকটার সঙ্গেই বেরিয়ে এল। বাইরে কঙ্গো এবং ভারতীয় সেনার স্পেশাল কমান্ড ফোর্স অন্য বাড়িটাকেও চারদিক থেকে ঘিরে ফেলেছে। তাদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। দুটো শিম্পাঞ্জি তাদের দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু আক্রমণ করার আগেই এনসাস অ্যাসল্ট রাইফেল থেকে পরপর ছুটে আসা গুলিতে স্তব্ধ হয়ে মাটিতে পড়ে গেল। আর্নেস্টের সেই যান্ত্রিক গলা শুনতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি শেষ? এবার অন্য আর্নেস্টের কথা খেয়াল হল অনিলেখা।
আচ্ছা, এখানে কি আর কাউকে পাওয়া গেছে? আর্নেস্ট কোথায়?
আমরা ওকে সরিয়ে নিয়েছি, মারা যাননি, তবে সংকটজনক অবস্থা। উনি বললেন আপনাকে কোথায় পেতে পারি, তা না হলে আমরা আপনাকে উদ্ধার করতে পারতাম না।
আর মিস্টার পাই?
হ্যাঁ, তাকেও পেয়েছি, উনিও বেঁচে আছেন।
অনিলেখা দেখল চারদিকে বেশ কয়েকটা শিম্পাঞ্জির মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দূরে 3টে লেপার্ডের লাশ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে শেষ করে দিয়েছে আর্নেস্ট সলভের পরিকল্পিত কিল সুইচ। সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় হয়ে পড়েছে কৃত্রিম আর্নেস্ট। যে কটা লেপার্ড ও শিম্পাঞ্জি এই বাড়ির চৌহদ্দিতে ছিল, তাদের শেষ করতে বেশি সময় লাগেনি। বাকি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার জীবদের অবশ্য খুঁজে বার করতে হবে। কাজটা মোটেই সহজ নয়, তবে তাদের আয়ুও বেশি নয়, এটাই যা ভরসা। বাইরে ভোরের আলো ছড়িয়ে পড়েছে, চারদিকে পাখির ডাক শোনা যাচ্ছে। মিস্টার পাই অনিলিখার দিকে এগিয়ে এসে বললেন,
সত্যি তুমি পারো বটে অনিলিখা, তোমার জন্য এ যাত্রায় প্রাণ ফিরে পেলাম, কি করে যে সবকিছু আন্দাজ করলে কে জানে।
অনিলিখা খুব ক্লান্ত, এখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রত্যুত্তরে সামান্য হাসল। ভারতীয় দূতাবাসের ফার্স্ট অফিসার বিনীতকে এবার চিনতে পারল অনিলিখা, তিনিও এগিয়ে এলেন।
এরকম অদ্ভুত কাণ্ড আমি আগে দেখিনি, পুরোটাই অদ্ভুত, কিছুই মাথায় ঢুকছে না। আপনার কাছে না সব ডিটেলসে পড়ে শুনতে হবে, কি বলবেন তো?
ঘাড় নাড়ল অনিলিখা, আপাতত কথা বলার ক্ষমতা ওর নেই।
কালকের একটা মজার ঘটনা বলি শুনুন, এই গভীর জঙ্গলের মধ্যে আপনি কোথায় সেটা কিছুটা বুঝতে পারলেও আমরা কিভাবে আসব সেটা বুঝতে পারছিলাম না, মানে জঙ্গলের মধ্যে দিয়ে আসার কোনো পথই তো খোলা দেখছিলাম না, এতটা পথ কিভাবে আসব ঠিক মানে আমরা কনফিউজ ছিলাম। ঠিক সেই সময় এক খুব ইন্টারেস্টিং সঙ্গী জুটল, একদল প্রজাপতি, ঠিক যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। সত্যি অবাক হয়ে গেছিলাম, এরকম ঘটনা তো কখনো আমরা দেখিনি, অথচ সামান্য ঘুরপথ হলেও ঠিক দিকেই নিয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছিলাম। ঠিক এতটা এসে তারপর কোথায় গেল, হারিয়ে গেল, মানে ওরা না থাকলে এতখানি কিভাবে যে আসতাম জানি না, আসতে পারতাম কিনা তাও সন্দেহ, আর পারলেও অন্তত দুদিন লেগে যেত।
অনিলিখা এবার মিস্টার পাইয়ের দিকে তাকিয়ে বলল,
শুধু আমার কথা বলছেন, আপনার আবিষ্কারই তো আসল কাজটা করলো।
আমার আবিষ্কার? ঠিক বুঝলাম না তো।
পরে বুঝিয়ে বলছি, এখন আর কথা বলতে পারছি না।
7ই অগস্ট, ভারতীয় দূতাবাস, কিনশাসা। দূতাবাসের একটা বড় ঘরে অনিলিখা, মিস্টার পাই, বিজ্ঞানী আর্নেস্ট, বিনীত কুমার, ভারতীয় দূতাবাসের কিছু উচ্চ পদস্থ কর্তা আর কিছু কমান্ডো, একেবারে চাঁদের হাট যাকে বলে। আর্মি হেলিকপ্টারে কিনশাসা পৌঁছানোর পর অনিলিখা, মিস্টার পাই এবং আর্নেস্টকে হাসপাতালে রাখা হয়েছিল, সেজন্যে নিজেদের মধ্যেও তেমন কোনো কথা হয়নি। মিস্টার পাই কফিতে চুমুক দিয়ে অনিলিখাকে উদ্দেশ্য করে বলল,
অনেক কিছুই এখনো পরিষ্কার হয়নি আমার কাছে। সব থেকে বড় প্রশ্ন, তুমি আমাদের হদিশ পেলে কি করে, কি করে বুঝলে যে আমরা বিপদে পড়েছি?
অনিলিখা মুচকি হাসল,
জানতাম এই প্রশ্নটা আপনি করবেন। কঙ্গোতে আসার পরে আপনার থেকে দুটো ইমেল পাই।
আমার ইমেল? আমি তো কোনো ইমেল করিনি তোমাকে।
জানি, প্রথমে আপনার থেকে এসেছে ভাবলেও একটু খেয়াল করতে বুঝতে পারি যে মেল দুটো আপনার লেখা নয়, কিন্তু আমাকে কনফিউজ করার মতো যথেষ্ট ছিল। আপনার ভাষাতেই লেখা, কিন্তু হিসেব মিলল না অন্য জায়গায়।
কোথায়?
আমি জানতাম আপনি ইচ্ছে করে সব মেলে একটা অন্তত বাংলা শব্দ রাখেন, কিন্তু ওই দুটো মেলে কোনো বাংলা শব্দ ছিল না। তাছাড়া এমন কিছু বিষয় ছিল যা আপনার স্বভাবের সঙ্গে একেবারেই মেলে না।
কিরকম?
আপনি কখনো জোর করে কিছু চাপিয়ে দেন না, বিশেষ করে আমার উপরে, সেখান থেকেই প্রথম সন্দেহ আমার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজটা নিখুঁতভাবেই করেছিল, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব।
সেটা আবার কি জিনিস?
আমরা যেমন খুব সহজে গল্প বানাতে পারি, সেই রকম কিছু একটা বানিয়ে বলার আর্ট কৃত্রিম বুদ্ধিমত্তা খুব ভালো করে জানে না। বোধ হয় সেই জন্যই আমাকে আসার পরের দিনই যেতে বলার কোনো জুৎসই কারণ খুঁজে পাইনি। তখনই বুঝলাম আপনারা বিপদের মধ্যে আছেন। আমি তারপরেই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করি, আমি কোথায় যাচ্ছি সেটা যাতে বুঝতে পারে তার ব্যবস্থা করি।
অসাধারণ অনিলিখা, অসাধারণ।
বিনীত অনেকক্ষণ ধরেই উসখুস করছিল, সুযোগ পেয়ে জিজ্ঞেস করল,
আচ্ছা আর্নেস্ট, আমরা কি এ বিপদ থেকে পুরোপুরি রেহাই পেয়েছি, নাকি এখনো এরকম হিংস্র জন্তু এই কঙ্গোর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে?
জানি না,
সেটা সময়ই বলতে পারবে। তবে এটা নিশ্চিত যে কৃত্রিম বুদ্ধির প্রভাব আর এদের উপরে কাজ করছে না। তবে তার নিয়ন্ত্রণে নেই বলেই যে তারা আবার আগের মতো হয়ে যাবে তা তো নয়। তাদের জিনে তো সেই পরিবর্তন থেকেই গেছে। তবে ভরসা একটাই, এরা কেউই বেশি দিন বাঁচবে না।
সেদিন কমান্ডো দলের যে সৈনিক অনিলিখাকে বাঁচিয়েছিল সে এবার বলে উঠল,
একটা জিনিস বুঝছি না ম্যাডাম, আমরা যখন এই জঙ্গলের কাছে পৌঁছলাম তখন আমরা কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। ঠিক সেই সময় একদল প্রজাপতি,
ঠিক তাই, আমি এর কোনো লজিকই খুঁজে পাইনি, যেন সবটাই ম্যাজিক, পুরোটাই রূপকথা।
হ্যাঁ রূপকথা তো বটেই, তবে এর পেছনে একজন জিনিয়াসের পরিশ্রম আছে যার নাম মিস্টার পাই। এই যে যিনি এখানে আমাদের সঙ্গে আছেন। কি মিস্টার পাই, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কার কারসাজি?
এখনো ধরতে পারিনি।
এটা আপনার সঙ্গে আসা ওই অসত্য গাছটার ম্যাজিক, ঠিক যেমন ও আগেও আপনাকে রক্ষা করেছে মাঝরাতে ঘুম ভাঙিয়ে সতর্ক করে। ও কিন্তু আমাদের থেকে কোনো অংশে কম যায় না।
ও মাই গড, এটা তো মাথায় আসেনি, হোর কাণ্ড এটা।
হ্যাঁ, আপনাকে বাঁচাতে ওই অসত্যের চারাটাই আশেপাশের গাছেদের সঙ্গে যোগাযোগ করেছে, যোগাযোগ করেছে ওই প্রজাপতির দলের সঙ্গে, যাতে তারা পথ দেখিয়ে ওদের এখানে নিয়ে আসে। ধন্য আপনার আবিষ্কার, সেজন্যই আমি আজ ওকে সঙ্গে করে নিয়ে আসতে বলেছিলাম। এই অভিযানের সাফল্যের জন্য ওর একটা বড় কৃতিত্ব প্রাপ্য।
কিছুটা দূরে থাকা অশ্বত্থ গাছটা যেন সামান্য কয়েকটা পাতা দুলিয়ে বিনয়ের সঙ্গে সেই স্বীকৃতি স্বীকার করে নিল। একই সঙ্গে জানলা দিয়ে দুটো প্রজাপতি উড়ে এসে ওর সবুজ পাতার উপর বসল।
আমাদের পুরো অভিযানের আসল দুজন হল কিন্তু দুই আর্নেস্ট, একজন আমাদের প্রিয় বিজ্ঞানী আর একজন তার ভয়ানক সৃষ্টি। এই দুজন না থাকলে এই অভিযানই হতো না। তাই ভাবছি এই অভিযানের কথা মাথায় রেখে গাছটার নামও তাহলে কি আর্নেস্ট রাখা যায়, কি বলো অনিলিখা?
অনিলিখা কিছু বলার আগেই আর্নেস্ট রীতিমতো লাফিয়ে উঠল,
না কোনোভাবেই না, আর যা ইচ্ছে নাম দাও, কিন্তু ওই নাম আর দিও না খবরদার, প্লিজ।
বটেই তো, ট্রমার নামে কেউ প্রিয়তমাকে ডাকে?
কেউই বুঝতে পারেনি, শুধু মিস্টার পাই অনিলিখার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন।
সানডে সাসপেন্সে শুনছিলেন কঙ্গোর জঙ্গলে অনিলিখা, রচনা অভিজ্ঞান রায়চৌধুরী। অভিজ্ঞান রায়চৌধুরীর জন্ম 1970 সালে কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পরে IIM কলকাতা ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। বর্তমানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ইংল্যান্ডে কর্মরত। কর্মসূত্রে বিশ্বের নানান দেশে দীর্ঘদিন থেকেছেন। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ 1994 সালে কিশোর ভারতীর পাতায়। তারপর গত 32 বছর ধরে নিয়মিত লিখে এসেছেন নামী সব পত্রপত্রিকায়। গদ্য সাহিত্যে অবদানের জন্য পত্রভারতী থেকে 2018 পেয়েছেন দীনেশ চন্দ্র স্মৃতি পুরস্কার। লেখক রচিত কিশোর সাহিত্যের জনপ্রিয় চরিত্র অনিলিখা 1996 সাল থেকে কিশোর সাহিত্যের আকর্ষণের কেন্দ্রে থেকেছে। আজকের উপন্যাস কঙ্গোর জঙ্গলে অনিলিখা পত্রভারতী থেকে প্রকাশিত অনিলিখা সমগ্র 2 থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে সৃজন গুপ্ত, অনিলিখা তৃণাঞ্জনা দাস, মিস্টার পাই কমলেশ্বর মুখার্জি, গণেশ মিস্টি সায়ন, ডেভিড পুষ্পাল গাঙ্গুলি, আর্নেস্ট অগ্নি, ইমামু অধিরাজ, তন্ময় ও কমান্ডো অভিজিৎ, বিনীত অত্রি, বিশ্বজিৎ শতদ্রু, প্রতীক আকাশ ও সঙ্গে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। এডিট অ্যাসিস্ট্যান্স দেবার্ঘ। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। প্রচার সহায়তায় শতদ্রু ও অধিরাজ। শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।